This track was downloaded from FusionBD.com.
Spring presents. Jaha bolibo, sabto bolibo. Recharge yourself. Bhul shuddho miliyei manush. Apni jokhon bhul koren, apnar bibek tokhon ghumiye thake. Jodi keu na jane, to bibek jane apni koto boro bhul korechen. Poribar, samaj, rashtro আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান, বিবেকের আদালতে সত্য আপনার শক্তি হোক। নির্ভয়ে বলুন, কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে। আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার? তবে আপনার জন্যেই যাহা বলিব সত্য বলিব।
শুরু হয়ে গেল রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্ট যাহা বলিব সত্য বলিবর 165তম পর্ব। শুরুতেই আমরা বরাবরের মতোই মঞ্জুরের কাছ থেকে জানবো কে রয়েছে আজকে রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্ট যাহা বলিব সত্য বলিবর মঞ্চে।
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্ট যাহা বলিব সত্য বলিব রিচার্জ ইয়োরসেলফ।
ধন্যবাদ কিদ্রিয়া। সত্য বলার মঞ্চকে আজ আলোকিত করেছেন রাফসানজানি রাজীব। 31 বছর বয়সী রাজীবের জন্ম ঢাকার যাত্রাবাড়ি। ছোটবেলা থেকেই বেশ দুরন্ত রাজীব বন্ধুদের নিয়ে ঘুরে বেড়াতে পছন্দ করেন। অসহায় মানুষের পাশে থাকেন সব সময়। খিচুড়ি আর গরুর মাংস তার প্রিয় খাবার। রাজীব আজ তার জীবনের না বলা যে সত্য কথাগুলো বলতে এসেছেন তা শুনতে চলে যাচ্ছি কিবরিয়ার কাছে।
রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্ট যাহা বলিব সত্য বলিব রিচার্জ ইয়োরসেলফ।
আমরা জানলাম যে রাজীব আছে আজকে যাহা বলিব সত্য বলিবতে। বরাবরের মধ্যে থাকছে এসএমএস পোল, থাকছে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের প্রফেসর ডক্টর তাজুল ইসলাম। তাজুল ইসলাম, আপনাকে আরো একবার স্বাগত যাহা বলিব সত্য বলিবতে। জি অনেক ধন্যবাদ। মূল্যবান মতামত আমরা রাজীবের কাছ থেকে তার অপ্রিয় সত্যগুলো শোনার পর আপনার কাছে যাব যেমনটা আমরা যাই। শুরুতেই আমরা রাজীব আপনাকে ফ্লোর দিতে চাই। আমরা শুরু করছি রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স যাহা বলিব সত্য বলিবর মূল পর্ব। আপনি শুরু করুন একেবারে ব্যাকগ্রাউন্ড থেকে যেখান থেকে আপনার মনে আছে।
আমার যখন আনুমানিক 5 বছর, তখন যখন দলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য অ্যাপ্লাই করা হয়,
জি
5 বছর বিদায় নিতে চায় না। তখন
বাবা কি করতো আপনার?
বাবা আমাদের ফার্নিচারের ব্যবসা ছিল।
আচ্ছা, কত ভাই বোন ছিলেন?
2 ভাই, আমি বড়।
আপনি বড় ছিলেন? ওকে, বলেন, নিতে চায় না।
তখন আমার বড় চাচা, আমাদের ফ্যামিলির সবচেয়ে বড়, উনি তখন ফায়ার সার্ভিসের ডাইরেক্টর ছিলেন, সারা বাংলাদেশের হেডকোয়ার্টারে ছিলেন ফুলবাড়িয়া। আমার আব্বু তখন আমার নিয়ে ওনার কাছে গেল। উনি বললো, আচ্ছা ঠিক আছে, আমি বলে দেবো। তখন আব্বা বললো, তো নাম কি রাখা যায়? রাজীব তো আমার দাদা রাখছিল, বললো যে আচ্ছা রাফসানজানি রাজীব এই নামটা রাখো, আর আমি স্কুলে
বলে দিই,
ম্যানেজমেন্ট কমিটিকে বলে দেবো।
আপনি ছোট বলে জন্য নিচ্ছেন?
না, ছোট, বয়স কম, 1 বছর কম।
কোন ক্লাসে ভর্তি হওয়ার জন্য?
1, ক্লাস 1 এ, মানে 6 বছর না হলে ভর্তি নিবে না।
আচ্ছা,
তখন স্কুলে যাওয়ার পরে সম্ভবত মৌখিক পরীক্ষা নিবে ভর্তি হওয়ার জন্য, যে কোনো ভাবে নিচে অ্যাপ্লাই নিচে মানে আমাকে ভর্তি করবে, মৌখিক পরীক্ষা দিতে হবে। তো ভর্তি যেদিনকে মৌখিক পরীক্ষা নিয়ে আসছে, সব কথাই উত্তর অ্যান্সার ভালো দিছি, প্রশ্ন করছে স্যার যেটা ওটা, একটা প্রশ্ন করলো আমাকে, বললো আচ্ছা বলো তো এলিফেন্ট কি আকাশে ওড়ে না মাটি দিয়ে চলে? আমি খেয়াল করতে পারিনি, ভাবছি হয়তো এরোপ্লেন, এলিফেন্ট অর্থ যে হাতি সেটা ভাবতে পারিনি, আমি বলে দিছি যে আকাশে ওড়ে। এই জন্য আমার মার্ক কম দিল, আমার রুল হইলো 3।
আচ্ছা,
1 এ আমার ওখান থেকে আমার মা স্কুল থেকে বের হওয়ার পরে খুব মারতে 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 একদম বাসায় নিয়ে আসে।
মানে মামা,
মা
প্রথম স্কুল যাওয়ার পরেই মা?
হ্যাঁ, মারতে মারতে ভুল অ্যান্সার দেওয়াতে নিয়ে আসে। স্কুলে যাতায়াত হইতেছে, এর মধ্যে যখন মসজিদে যাই সকালে বেচে বাগান জামা মসজিদে গেলে দু চার দিন পর পর জুতা হারায় যায়।
আচ্ছা,
বাসায় আসলে অনেক মারে।
আচ্ছা,
খুব মারে। তখন আমার ছোট ভাইটা হয় নাই বা হবে এরকম কিছু একটা, ও আমার 5-6 বছরের ছোট ছিল।
জি,
খুব ওই স্যান্ডেল হারা যায় মসজিদে গিয়ে দুষ্টামি করি, মারামারি করে, খুব মারে। যেমন মারে
আমার পান থেকে চুনকুষ্টি মারামারি,
মানে এমন পায়ে ছিগল বেঁধে সারাদিন শোয়া রাখতো যে আদা রসুন বা হলুদ মরিচ বাটে পাটা হলে বুকের মধ্যে দিয়ে রাখতো।
কি বলেন আপনি, এত মারতো ছোট?
হ্যাঁ, আমার মা।
উনি কি মানসিক ভাবে অসুস্থ না?
উনি এখনো জীবিত, এখনো জীবিত।
এই লেভেলের দুষ্টুমি করতেন আপনি নাকি?
হ্যাঁ, আমি দুষ্টুমিও করতাম, অনেক প্রচুর দুষ্টুমি করতাম।
বাবা কিছু বলতো না এরকম ভাবে?
বাবা একচুয়ালি সত্যি বলতে আমার বাবা মাকে ভয় পায়,
মাকে ভয় পেত।
হ্যাঁ, ও তখন সেই এটা তো 92 কথা, হয়তো 92-91 সনে আমার বাবা 80,000 টাকা লস খায় ব্যবসা থেকে, এক কারিগর নিয়ে পালায় যায়। ব্যবসা চলতেছে খুব ভালো, ওখানে আমরা আব্বার আরেক বড় ভাই চাচা ছিল, ওনারা ফ্যামিলি সব ভাড়া থাকতো, আমরাও ভাড়া থাকতাম। স্কুলে যাতায়াত হইতেছে, এইভাবে সংসার জীবন আমার, আমাদের ফ্যামিলি চলতেছে। ছোট একটা রুমে ভাড়া থাকতাম। আমার ছোট ভাইটা হইলো তখন 1 পড়ি।
আচ্ছা,
হওয়ার পরে আমার এক চাচা ওখান থেকে, আমার আব্বার বড় যে ভাই, উনি ওখান থেকে মানে গ্রামে চলে যাবো, বিক্রমপুর চলে আসবো, উনি চলে আসে। আমাদের দোকান থাকে, ওনারও দোকান ছিল, উনি দোকানপাট ছেড়ে গ্রামে চলে যায়, আমরা থাকি। পরবর্তীতে আমাদের বাসাটা চেঞ্জ করি ওখান থেকে, মানে ওই ধলপুর থেকে একটু ভিতরের দিকে যাই।
আচ্ছা,
একটু কম দামি ভাড়ায়, দোকান নাই, ব্যবসা বাণিজ্য ভালো না। আমি ওই স্কুলে পড়াশোনা করি, তখন হয়তো 2A বা 3 পড়ি।
আচ্ছা,
আরেক চাচা সে যে চাচা 3 উনি বাহারান থেকে চলে আসে। চলে আসার পরে এটা 93-94 সনে যখন নির্বাচন হয়েছিল, 94 সনে নির্বাচন হয়, তখন ওই চাচা বাহারান থেকে চলে আসে। উনি আসার পরে উনি আব্বারে বলে, আচ্ছা তোমার ব্যবসা যখন ভালো না, তাহলে আমি দোকান দিই এখানে, তুমি কাজ জানো, একসাথে করি দুই ভাই।
আচ্ছা,
তুমি যেহেতু এলাকার কাস্টমার সব তোমার পরিচিত, উনিও এইভাবেই করে, দোকান দেয়, অনেক বড় সড়ো করে দোকান দেয়। আমার চাচা যেমন বিক্রমপুর থেকে দৈনিক যাতায়াত করে, গাড়িতে তখন ভাড়া ছিল ওখান থেকে 6-7 টাকা।
ওকে,
দুপুরে আমাদের বাসায় খাওয়া দাওয়া করতো। আমি আবার ওই চাচা আমার খুব আদর করতো।
আচ্ছা,
2 টাকা স্কুলে দিলে স্কুলে 2 টাকা খাইতাম না, নিয়ে সাইকেল চালাইতাম। গোলাপবাগ মাঠটা যেটা এখন ভরে ফেলছে,
ওকে,
এই মাঠে সাইকেল ভাড়া নিয়ে চালাইতাম, অ্যাক্সিডেন্ট করতাম বাসায় গেলে, এই যে আবার মারধর খাইতাম।
আচ্ছা,
আবার আব্বা দেখা যেত 2 টাকা দিত, ওটাও খাইতাম না, স্কুলে গিয়ে মারামারি করতাম, কেউ ডিল দিয়ে মাথা ভাড়া দিত, আমি দিতাম, এইভাবে।
তুমি যাকে বলে একদম চরম পর্যায়ে ছিলেন।
ওখানে এইভাবে চলতেছে, ওই কাকার থেকে মিথ্যা বললেই নেই, সাইকেল নেই, ভাড়া চালাই, অ্যাক্সিডেন্ট করি, মানুষের সাথে ঝগড়া। কাকা গুলো এখানে ব্যবসা বাণিজ্য ভালো লাগতেছে না, চলো নির্বাচনের পর পর, নির্বাচনের আগে কাকা শিপমেন্ট করে আর কি, ঢাকা থেকে বিক্রমপুর চলে যায়, যেখানে ওনার শ্বশুর বাড়ি, মানে আমাদের বাড়ির এতে পাশাপাশি গ্রাম, যে এখানে গিয়া একটা ফার্নিচারের দোকান দিলে ব্যবসা ভালো হইব। উনি চলে যায়, আমরা থাকি। পরে আব্বার সাথে যে কোনো ভাবে যোগাযোগ হয় কিছুদিন পরে, যে তুইও চলে, খুব ভালো ব্যবসা এই এলাকায়, একটা দোকানই, তাও চরের লোক আর আমরা বিক্রমপুরের লোক, আমাদের তো চলো বেশি, তুই আয়। আমরা ওইখান থেকে নির্বাচন ভোট টোট দিয়েই ওই 2-4 দিন পরেই আমার ঢাকা থেকে, আমি তখন 3 পড়ি, স্টুডেন্ট ভালো ছিলাম, 3 আমার 1 রুল লং ছিল, 2 রুল লং ছিল। দ্বিতীয় শ্রেণীর পরীক্ষা দেওয়ার পরে বিক্রমপুরের উদ্দেশ্যে আমরা রওনা দিই, মানে ওখানেও ভাড়া কিন্তু গ্রামের বাড়িতে না, পাশাপাশি গ্রাম, একটু টাউন শহরের টেলের মতো।
আচ্ছা,
তখন ওখানে যাওয়ার পর কাকার সাথে ব্যবসা বাণিজ্য করতেছে আব্বাই, আমি গিয়ে 3 ভর্তি হইলাম।
আচ্ছা,
ফাইনাল পরীক্ষার আগে অনেক স্টুডেন্ট, অনেক 100-150 ছিল, ভর্তি করছে। ভর্তি আমার আবার কাকার শ্বশুর বাড়ির লোক, এলাকার স্থানীয় একটু প্রভাবশালী বা টাকা পয়সা ছিল, নাম ডাক ছিল, ওই হিসাবে হয়তো ভর্তি নিচ্ছে। তখন আমরা ভাড়া, আব্বা ব্যবসা করে কাকার সাথে। আমার জানা মতে কাকার দোকানের সবকিছু আমার আব্বা সপ্তাহে 500 টাকা।
আচ্ছা,
মানে একটা নির্ধারিত বেতনের মতো, যেটাকে বলে কর্মচারী। কিন্তু ভাই তো ভাইয়ের বদন, উনি ব্যবসা, ওনার টাকা পয়সা সব। কারণ 3 ভর্তি করার পরে আমি 3 ভালোই পরীক্ষা টরীক্ষা দিয়ে 4 আমার রুল লং 2 হয়েছে।
আচ্ছা,
আগের মার্কশিট নাম্বার টাম্বার ইগুলা ঢাকার ইগুলা কইরা ফাইনাল পরীক্ষা করার পরে 4-2 হইলো। এখানেও আমি অনেক ওই দুষ্টামি করি, এইভাবেই ওই যে মারে পাটা দেয় দুষ্টামি, এই করে না, সারাদিন স্কুলে না গিয়ে দেখা গেছে খালের মধ্যে গোসল করতাম, ব্রিজের উপরে থেকে লাফ দিয়ে গোসল করতাম, আসার পরে মারতো। স্কুল ফাঁকি দিয়ে যেতাম গেমস খেলার জন্য, আসলে মারতো। আব্বা আমার আবার একটু ই করতো, লুকায় লুকায় বাজারে নিয়ে পাঁচ টাকা দশ টাকা দিত, তখন দুই টাকা রেগুলার স্কুলে গ্রাম দান দশ টাকা দিত, তখন গ্রামে গিয়ে আমি সাইকেলে চালাই, সাইকেল চালাইতে চালাইতে তখন আমার একটা লোভ আইসা পড়ে যে আমার এই টাকা তো হয় না, যে কোনো ভাবে মানে দুই টাকা হোক দশ টাকা হোক চুরি করতে হবে বা যে কোনো ভাবে আমার নিতে হবে, অন্য অন্য মানুষের থেকে দশ টাকা হোক পাঁচ টাকা হোক চুরি করতাম।
মানে কোন ক্লাসে থাকা অবস্থা
এটা?
ফাইভে থাকা।
দেখা গেছে আব্বার পকেট থেকে নিতাম বা অন্য কারো মানুষের পকেট থেকে নিতাম, তখন নিয়ে সাইকেল চালাইতাম। এটা
মানে সাইকেল চালানো একদম
একটা নেশা হয়ে গেছে। তাও যাদের সাথে চালাইতাম ওরা পড়ালেখা করতো না, সমবয়সী ওরা কোনো পড়ালেখা করতো না, কিন্তু আমি ছাত্র ভালো আমাকে মারতো যে তুই তো পড়ালেখা করিস ভালো স্টুডেন্ট তুই ভালো লোকের সাথে চলবি, আমি ওটা কেয়ার করতাম না, আমার শুধু শুধু মারে আমি এইগুলি করো। তখন ফাইভে থাকা অবস্থায় সম্ভবত মানে তখন বুঝি না প্রেম ভালোবাসা কি, বুঝি না একজনকে হয়তো ভালো লাগে এরকম পাশাপাশি বাড়ি এই ঘর আর ওই ঘর, ও স্টুডেন্ট খারাপ। তখন এবার যেতেছে আমি যখন সিক্সে উঠি, সিক্সে আমি ভর্তি হই, এক আবারও ভর্তি হইতে হয় এক রং হয়। ও সে সিক্সে ওইভাবে যাওয়ার পরে সেভেনে যখন উঠি আমার উল্লং হয়ে যায় আঠারো,
মানে অনেক পিছিয়ে যায়।
হ্যাঁ পিছিয়ে যায়, পড়ালেখা খারাপ অবস্থানে ওই মেয়েটা ফিল করে।
কোন মেয়েটা?
যাকে আমি মানে ভালো লাগে বলি নাই কখনো,
কখনো বলার সুযোগ হয়নি, কিন্তু পাশাপাশি পারি। কি নাম ছিল মেয়েটা?
মেয়েটার নাম ছিল পারভিন।
পারভিন, ওকে। ও ফেল করে?
ও ফেল করে। আর ই ছিল না, ওরা দুই বোন এক ক্লাসে পড়তো, দুই বোনই একই অবস্থা।
জি,
পড়াদেরকে পড়াইবো না, আবার ওদেরকে সিক্সে ভর্তি করে যে কোনো ভাবে। তো পরবর্তীতে ওরা সেভেন উঠে, আমি এইটে উঠে যাই, ওরা এক ক্লাস নিচে। এটাও এরকম রুল রং বেশি একটা ভালো হয়নি, আঠারো থেকে সতেরো হয়েছে, আঠারো সতেরো এইভাবে চলতেছে। এখন একটু বড় হয়েছি, স্কুলে একটা মারামারি হইলে সবার আগে ডাক দেয়। হ্যাঁ, যে কোনো ক্লাস বা অন্য অন্য লোকজন যে তুই এই কাজটা কর, আমার সাহস হয়ে কইরে ফেলাইছি, ওই গাড়ির গ্লাস ভাঙতে কইরে ফেলাইছি। আর এর মাঝে মাঝে আমি ওই যে দোকানে আব্বা বইলা দিছে যা খাইবো আমি
বিল দিয়ে দিবো।
হ্যাঁ বিল দিয়ে দিবো, আমি তো এই জায়গায় ইচ্ছা মতো খাইতেছি। একটা কলম মানুষ ইকোনো ডেক্স ব্যবহার করে তিন টাকা, আমি নিয়ে রেডলিফ ব্যবহার করি তেরো টাকা, আব্বা দিব এদিক দিয়ে আব্বা টাকা দেয়। দেখা গেছে আমার মাঝে মধ্যে চুরিও করি,
আমার ইচ্ছা মতো জীবন যাপন যেটাকে বলে। হ্যাঁ,
আমার মাঝে সাঝে আমার মামা ছিল ফতুল্লাতে, ওনার বাসায় যেতাম, মামাও টাকা দিত পঞ্চাশ টাকা একশো টাকা। দোকানে গেলে দেখা যায় তো দুই টাকা নোটের বান্ডিল থাকতো, আস্তে করে ওই জায়গা থেকে কয়টা আসতো গন্তাম না, পকেটে ঢুকে চুরি করে নিয়ে আসতো। এভাবে স্কুল জীবন কাটে। তো একদিন এক ছেলে আমার খুব ক্লোজ বন্ধু ছিল, ও বলতেছে বন্ধু আমি ওর পছন্দ করি, তুই যদি গিয়া বলতে পারিস যে তোমার কাছে টুপি আছে কি নাই, বলতে পারবি? হ্যাঁ বলতে পারো। গেছি আমার বলছে মেয়ে কে লাইব্রেরিতে বিচার দিছে, স্যার উনি ছেলে হয়ে আমার কাছে টুপি চাইছে।
ওই মেয়েটাকে বলতে বলছে আপনি
আমি গিয়া বললে ফেলাইছি। স্যারে এসে আমার করলো লাইব্রেরিতে ডাকা নিয়া দুইটা প্যাট দিয়া দুইটা বাড়ি দিল, আমার নাকটা অনেক ফুলে গেছে। ফুলে যাওয়ার পরে যে স্যারে আমার বাড়ি দিল, স্যারের নাম ছিল নাকবাবু।
আচ্ছা,
আমারও বাড়ি দিল নাকের মধ্যে। আমি ক্লাসে আইসা আমার বই গুলা নিয়া একের লাইব্রেরির মধ্যে শিক্ষা দিয়ে তোর স্কুলে বলুন আইসা করছি। তখন আইসা পড়ার পরে স্কুল থেকে খবর দিছে ফ্যামিলিতে যে আপনারা আসেন, খেয়াল আব্বা গেছে, ওগুলো আমার চাচার সম্বন্ধীর ছেলে গেছে, আরো লোকজন যাওয়ার পরে মিটমাট করে দিছে, আপনার ছেলে অনেক দুষ্টামি করে, ঠিক মতো ক্লাস করে না, ভিডিও গেমস খেলে, মারামারি ঝগড়া এইসব। পরে যে একটা মিট হয়েছে, পড়াশোনা করতেছি। এক বছর আটানব্বই বন্যার পরপর খুব মারামারি হয়, একশো চল্লিশটা গাড়ি ভাঙা হয় ওই সময়তে। তার মধ্যে সবার আগে আমি ছিলাম
আপনার এলাকায়।
হ্যাঁ, স্কুল থেকে আর কি স্টুডেন্ট এবং গাড়ির খুব মারামারি হওয়ার পরে আমি এক মাস পলায় থাকি, মামলা হইব এক মাস। আমার বড় চাচার ফাইল
বাড়িতে জানতো আপনার?
হ্যাঁ জানতো বাড়ি থেকে, মানে এটা অনেক বড় মারামারি, অনেক বিশাল।
আচ্ছা, তো কি করেছিলেন?
ও গাড়ি ভাঙছিলাম, অনেকগুলো গাড়ি ভাঙছি, মানুষের হাত কাটছে, পা কাটছে, মাথা কাটছে, অনেক না করছে, বাবা ই করুন আমরা মানি নেই। হাতের রড ছিল, গ্লাসে পানি দিলে এই গ্লাস ভেঙে মানুষের শরীরে পড়ে,
খুব ভালো লাগছে। মানে স্কুলের স্টুডেন্ট সবাই মিলে করেছিলেন?
হ্যাঁ হ্যাঁ, খুব ভালো লাগছে, মানে যেন আনন্দ লাগতেছে আমাদের কাছে। ওখান থেকে আবার তখন কেসেট ছিল গাড়ির মধ্যে, কেসেট নিয়ে আসছি পকেটে করে, কারো কোনো জিনিস পেলে নিয়ে আসছি, দিতাম না। মামলা স্কুল মানে কমিটির সাথে একটা কি গাড়ির সমিতির সাথে একটা মামলা হয়, আমি এক মাস পলায় থাকি আমার বড়দাদার বাসায়। ওটা শেষ হওয়ার পরে আবার যাই, যাওয়ার পরে তখন নাইনে উঠছে, তখন আমি কমার্স নিলাম। আরো বন্ধুরা কেউ সায়েন্স নিল, বেশিরভাগই কমার্স, অল্প কিছু সংখ্যক সায়েন্স নিল।
আচ্ছা,
তখন পড়াশোনা ভালোই চলতেছে, কিন্তু এক পর্যায়ে গিয়া চরের লোক আর আমাদের বিক্রমপুরের লোক বনে না, কোনো কিছু হইলে মারামারি লাগে, আর ওই মারামারিটা হইলে আমার আগে নেই, আমার আগে নিত আর চোরের আমার একলা পাইলে দেখা গেছে দৌড়ে নিতে, আমি অগো পাইলে দৌড়ে নিতে, এরকম একটা অবস্থা হয়ে গেছে। এই মারামারি ঝগড়াঝাটির মধ্যে চলতেছে, পড়ালেখা এখন একদম মিডিয়াম।
ওকে,
টেস্ট পরীক্ষা দিলাম টেনে উঠা, টেস্ট পরীক্ষা দেওয়ার পরে অঙ্ক খাতায় আমার কোনো কমন পড়েনি, আমি অঙ্ক খাতার ভিতরে শুধু নামটা লিখা মেট্রিক দিব টেস্ট পরীক্ষা, আমি অঙ্ক খাতা একদম সাদা
ব্ল্যাঙ্ক জমা দিয়ে
একদম জমা দিয়ে আমি সাথে সাথে বাইরে গেছি।
আচ্ছা,
বাসার লোকজন টাকা নিয়ে বলছে এটা কি করছে, আমরা ছিলাম কি আমার ভালো লাগে না, আমি দিই নি, আমি পরীক্ষা দিই নাই, আমার ভালো লাগে না। তো বলতেছে তুমি তো স্টুডেন্ট ভালো, তো বাসার থেকে অনেক করার পরে যে 10,000 টাকা যদি দিতে পারেন তো পরীক্ষা দিতে পারবো।
মানে এটা স্কুল থেকে বলছে?
হ্যাঁ, স্কুল থেকে।
ওকে,
এটা 2003 সালে।
জি,
তখন বাসা থেকে আমার ওই মামা ফতুল্লাহ যে মামা থাকে একটু খুব পয়সা হলো, অনেক আগে থাকতে অনেক বড় লোক, আমার মা গেল আব্বা গেল, যাওয়ার পরে উনি টাকাটা দিচ্ছে।
আচ্ছা,
ওই মুহূর্তে আমার বড় চাচার এক মেয়ে স্কুল কমিটির সভাপতির কেমন ভাই জানো, কেমন ভাই আমার স্মরণ নাই, বিয়ে করতে দিয়েছে।
কাকে বিয়ে করতে চেয়েছে?
মানে স্কুল কমিটির সভাপতির চাচাতো ভাই বা মামাতো ভাই আমার চাচাতো বোনকে বিয়ে করতে দিয়েছে।
ওকে ওকে,
মানে আমার চাচা হইলো ফায়ার সার্ভিসের ডাইরেক্টর, উনি বলতেছে আমার মেয়ে গ্রামে দিব না, আমি এই একদম গ্রাম এই গ্রামে আমি আমার মেয়ে দেবো নাকি। তখন খুব ই করে ওই কমিটির সভাপতি আবার ঘুরিয়া গেল না, আমার পরীক্ষা দিতে দিব না।
আচ্ছা,
পারিবারিক সমস্যা নিয়ে পরীক্ষাটা দিতে যায়নি।
আচ্ছা,
পরীক্ষা আমার বন্ধ, আমি জিতলছি না, আমি পরীক্ষা দিব না, এই কথা যেদিন বললাম তারপরের দিনই আমার মা একজনের সাথে যোগাযোগ করে রাজধানী টিকাদুলিতে আমার একটা গাড়ির লেনে মোটর মেকানিক দিয়ে গেল, যে কাজ কর কাশি
আপনার মা।
হ্যাঁ,
আচ্ছা
আচ্ছা ঠিক আছে, পড়ালেখা করুন না, কাজ শিখুন। কাজে আসলাম, কাজে আসার পরে দৈনিক সকালে আসি যাই, একদিন আসলে তিন দিন আসি না, আমার বেতন ধরলো 5 টাকা দৈনিক।
আচ্ছা,
মহাজন 5 টাকা বেতন ধরলো, আসতে হয় নিজের খরচ খাইতে হয় নিজের। এখানে আসার পরে দেখি বড় সিনিয়র মিস্ত্রি যারা, ওরা গাড়িতে একটা নাট লাগাইলে 2 টাকার নাট 20 টাকা নেয়।
আচ্ছা,
20 টাকা নিয়ে মহাজনে 10 টাকা রেখে দেয়
নিজের পকেটে রাখে।
আমি এই জিনিসটা দেখি আমি তোরা এটা খরচ, আমার তো কাজ শিখতে হইব, তো আমিও এই কাজই করি, ওরাও করে, আমিও ফাঁকে ফাঁকে দেখা গেছে 50 টাকা কাজ করলে মহাজনে 20 টাকা দিই, 30 টাকা রেখে দিই।
আচ্ছা,
অনেক সময় তো মহাজন থাকে না, কোনো টাকাই দিই না, সবই পকেটে রাখি।
ওকে,
তখন এখান থেকে মাঝে সাথে অনেক সময় যে 12টা 1টা বাজে যেত, কাজ শেষ করে রাত্রের 12টা বাসায় যাওয়া হইতো না, বিক্রমপুর যাওয়া এত রাত্রে যাওয়া সম্ভব না।
আচ্ছা,
চলে যেতাম মামার বাসায়।
মানে তার মানে আপনি বলতে পারেন যে SSC পরীক্ষা না দি সেই সময়টাতে আপনি গ্যারেজের কাজ শুরু করেন?
আচ্ছা,
গ্যারেজ বলতে কি ধরনের গ্যারেজ?
এটা ওই গাড়ির লেনের
গাড়ি, মানে কি 4 চাকার গাড়ি নাকি?
হ্যাঁ, বড় গাড়ি,
বড় গাড়ি। আচ্ছা,
তখন রাজধানী মার্কেটের সামনে বড় বাসের স্ট্যান্ড ছিল বিক্রমপুরে।
আচ্ছা,
এখন এখান থেকে মাঝে মাঝে আমি মামার ওই বাসায় যাই ফতুল্লাতে, গিয়ে দেখা যায় কারিগর কর্মচারী যারা থাকে ওদের সাথে ঘুমাই, বা দোকানে আসি, দোকানে আসি লোভে, টাকা আছে মামা যদি না থাকে আসতে করে টাকা পকেটে ঢুকাইতে পারো। এক সময় যখন 2 টাকার নোটের বান্ডিল সামনে ছিল, দেখলাম কেউ দেখে না, পকেটে ঢুকাইলাম, আস্তে আস্তে দেখি কেউ নাই, 10 টাকার নোটে হাত দিই, নিয়ে এইভাবে ওই কাজ করি, বাসায় যাই, ভালোই চলতেছে আমারও, টাকা এদিকটা দুই দিক কাজতেছে,
লোভ বাড়ে,
লোভ আস্তে আস্তে বাড়তে থাকে। কিন্তু আমি যখন বাড়িতে এই আমলে 200-300-400 টাকা খরচ করে নিই কোনো কিছু, আমার মা কোনোদিন জিজ্ঞেস করতো না, টাকা
টাকা করতে পারি। হ্যাঁ,
কিন্তু কাজ শিখেছ নাই, কাজে ঢুকছি 2 মাসও হয় নাই, আমার মা আরো গর্ব করতো আমার ছেলে এটা আনে সেটা আনে। তো আমার মানে ফ্যামিলির প্রতি ছোটবেলা থেকে খুব একটা টান ছিল টাকা থাকলে কিছু নেওয়ার, আমার মা বলতো না, তখন আমাদের ফ্যামিলিতে একটা অশান্তি ছিল, আব্বা মা বনে না, যেটা আমি শুরুতে বলছি আমার বাবা মাকে ভয় পায়, এখনো ভয় পায়, খুব ঝগড়া হয়েছিল, খুব মারামারি, মা বা অনেক মারামারি, এগুলো দেখতাম নিজে ওর উপরে অশান্তি, ছোট ভাইটা আস্তে আস্তে বড় হইতেছে, ও স্কুলে যেতে চায় না, ওরও মারে ধরে, মা নিয়ে বসে থাকে, পড়ালেখা করবই না একবারই না, ও করেই নেই পড়ালেখা।
আচ্ছা,
তখন এদিক দিয়ে আমাদের দোকানও ওই যে আব্বা বড় চাষার সাথে দোকানে কাজ করে, এক পর্যায়ে যখন আমি এই কাজ করি 6 মাস, এই ফতুল্লা থেকে আমার মামা মারে বললো তো ওই তো পড়ালেখা জানে, ওরে কিন্তু ওই জায়গায় রাখা ঠিক হবে না, ওরে আমার এই জায়গায় দিয়ে দে, ও আমার দোকানটা চালাইতে পারবো, ভবিষ্যতে ব্যবসাও শিখতে পারবো, ভালোই হইব, আর ওই জায়গায় 6 টাকা কামায়, ওই জায়গায় থাকলে আর থাকা খাওয়া সব আমার, মাসে মাসে বেতন লেয়ে যাইছি। মা বললো তো ভালো কথা কইছেন, কেউ ব্যবসা বোঝে ভালো, দোকানে এসে বসে দেখি ভালো
আছে,
আমিও শুনে মনে অনেক ভালো হয়েছে চলে যাই। হ্যাঁ, মামার বাসায় গেলাম, হ্যাঁ দোকানে যাই আসি ভালো, সকাল 6টা বাজে দোকান খুললে রাত্রে 10টা বাজে দোকান বন্ধ করি।
আচ্ছা,
15-20 দিন না যেতে মামা আমার মুকামে পাঠাই দিত,
মুকাম
হ্যাঁ মানে মাল কেনার জন্য।
জি,
লোক একটা লোক দিয়া আগের যে ম্যানেজার ছিল ওরে বাধ্য দিল।
আচ্ছা,
আমাদের বাসাইলো অনেক টাকা, টাকা দিয়ে ট্রাক বুঝা মাল কিনতে।
আচ্ছা,
ভালো গেলাম। একপর্যায়ে যখন দোকানের স্টাফ ছিল চারজন, আমি ছাড়া চারজনে ওরা বাসায় গিয়ে খাওয়া দাওয়া করতো। আমার মামা তো বোন ছিল একটা, ও এক কর্মচারী বিক্রমপুরের এই সবটা, ও একটা খারাপ একটা মন্তব্য করছে আমার সঙ্গে।
কিসের মন্তব্য? কাকে মন্তব্য?
আমার মামা তো বোন নিয়ে।
আচ্ছা,
আমি এই কথা মামার কাছে বিচার দিয়ে হয়েছি সরাসরি।
আচ্ছা,
মামাই কি করলো ওরে, যে কি করে আপনার ওই যে মাল ভরে আটা চিনি ভরে ওটা বুঙ্গা বলে আর কি, অনেক বড়, ওটা দিয়ে মামা ওরা দুইটা পাড়ি দিল, তুই আমার দোকান থেকে কালকে যাবি গা।
আচ্ছা,
আর বিদায় করে দিল, আমার জায়গাটা আরো পুক্ত হয়ে গেল। ওর আপনার একটা ক্যাশ ছিল, এখন ওই ক্যাশটা আমার হাতে চলে আসলো। পরবর্তীতে যখন মোকামে যাই আছি, আমার এক লোক বলতেছে পাশের দোকানদারের মালিকের ভাতিজা, এটা তো মামার দোকান মিয়া, কি করো টাকা পয়সা? কি করুম, কিছু টাকা পয়সা খরচ করো না, আমি কেউ করি খাই। ও বলে ইয়ার খাইলে আনন্দ ভর্তি করো, কিছু মনে চায় না? কি মনে চায়? মোবাইল কিনতে মনে চায়। চার সালের ঘটনা শেষের দিকে অথবা পাঁচ সালের শুরুতে, কারণ মোবাইল আছে কিংবা টাকা আছে, আমি আমার কাছে টাকা নেই। তো বুড়াও ঠিক আছে দেখেন তো মোবাইল, আমার একটা সনি এরিকসন ফোন দেখাইলো, খুব সুন্দর, দাম কত? 18,000 টাকা। আমি ঠিক আছে দিব, কয়েকদিন সময় দেন। বাকি টাকাটা উনি দিয়ে, ওই টাকাটা আমি পরের দিন সকালে আইসা দোকান আমি খুলতাম, বন্ধ করতাম আমি, পরের দিন সকালে ওই টাকাটা আগে আমি নিজের কাছে রাখতাম।
হিসাব থাকতো না কত টাকা?
হিসাব নিতো না আমার কাছ থেকে।
হিসাব না করলে ব্যবসা চলে কিভাবে?
এর ব্যবসা কিভাবে চলে এটা জানি না, কিন্তু কোনোদিন আমার কাছ থেকে হিসাব নেয়নি। বলতো যে এত কম বেচা কিনি নেই, কয়টা আছে ময়দা, কয়টা আছে আটা, কয়টা আছে নেই, কয়টা ওটা আছে, আর কিছু বলতো না।
আচ্ছা আচ্ছা,
উনি বুঝতে পারতো সম্ভবত। তখন এইভাবে 18,000 টাকা দিয়ে আমি ফোনটা নিলাম।
কয় মাসে আপনি 18,000 টাকা করলেন?
কয় মাসে না, হয়তো 7 দিন 8 দিনের মধ্যে।
7 দিন 8 দিনে 18,000 টাকা মেরে দিয়েছেন? বাপরে। ওকে, তারপর
ফোনটা নিলাম, আরেকজন আর একটা ফোন বিক্রি করবো 6,000 টাকা, ওটা নিলাম। এইভাবেই মানে খুব এখন 2-3 দিনে 6,000, 8,000, 10,000 টাকা মাইরা দিই। আরেকটা ফোন কিনলাম, ওটাও 7,000 টাকার মতো। কেনার পরে এখন এতগুলি ফোন আমি কি করবো, বাসার জন্য সম্ভব না। তিন ফোন তিনজনের কাছে দিলাম যে আপনার এটা চালান সমস্যা নেই, আমি যখন দেশে যাবো আমরা দিয়ে চলতেছে। এইভাবে আরেকদিন ওই যে ওই লোকটাই আমাকে বলতেছে কিছু আনন্দ করার কোনো ই আছে, কি আনন্দ করার ই আছে, কেউ পছন্দ হয় কেউ আমার না, এই তিসমারে খুব ভালো লাগে।
তিসমা মানে
ওই যে সিঙ্গার তিসমা?
আচ্ছা আচ্ছা,
ওই যে তখন প্রথম অ্যালবাম সম্ভবত ওনার চাঁদ বা সূর্য অ্যালবামটা বেরিয়েছে। কেমন পছন্দ? আমি ওর গান আমার খুব ভালো লাগে, ওর দেখতে মনে চায়। আর কিছু মনে চায় না? আমি কি না, আমার আর কিছু মনে চায় না, যদি সম্ভব হয় আমি একদিন ঘুরুম আমার গ্রামের বাড়িতে যাবো। কহ সম্ভব? 30,000 টাকা লাগবো। কিভাবে সম্ভব? আপনি থাকেন দোকানে, আপনি তিসমারে খুব ভেবেন। কাছে এক লোকের সাথে পরিচয় করাই দিই, লালপুরের স্থানীয়, নাম হচ্ছে শিপন ভাই। ও মানে দেখতে শুনতে ভালো, একজন ইসের মতো মানে বাউল টাইপের। উনি বললো যে উনি আয়ুব বাচ্চুর সাউন্ড মাস্টার,
আচ্ছা
সাথে কাজ করে, উনি পারবো। জিজ্ঞেস করুন পারবেন? হ্যাঁ পারবো। 30,000 টাকা লাগবো। 30,000 টাকা? হ্যাঁ। ঠিক আছে, তাহলে আমাদের সবে বরাতের দিন তো নামাজ, তারপরের দিন বেচা কিনি কম দোকানে, তারপরের দিন আপনি ডেটটা করেন, আমি 15,000 টাকা আপনার দিয়ে দিতেছি অ্যাডভান্স।
ওকে,
আর ওই দিন 15,000 টাকা দিন। আচ্ছা ঠিক আছে দিও। 15,000 টাকা আমি খুব দ্রুত দিয়ে দিই। এর মাঝে তো মানে অনেক টাকা নষ্ট করছি, দোকান থেকে দেখা গেছে ফল কিনে খেয়েছি,
মানে যখন যেরকম লাগছে,
কাচ্চি বিরিয়ানি খেয়েছি, মিষ্টি খেয়েছি, এইগুলো কারিগরকে খাওয়াইছি।
আচ্ছা,
ওরা আমারটা খাইছে খাইছে, আবার এদিকটা মামার কাছে বইলা দিত। এখন মামা তো আমার পিছনে বেঁচে গেছে গা, মোটামুটি আমি দোকানে 1.5 বছর হয়ে গেছে গা, আমিও টাকা পয়সা খালি নষ্ট করতেছি। তখন তিসমার কথা বললে আমার কাছে 15,000 টাকা নেওয়ার পরে সবরাতের দিন বলতেছে, রাজীব এটা তো হইব না। আমি কেন? কেনা ও আসবো না, ওর বাবা নাকি মেজর, ওকে সবরাতের পরে তো কোনো আর প্রোগ্রাম নাই, বাসা থেকে বেরোতে দিব না। ওই তাহলে কি করবেন? কয় একটা নায়িকা আছে, নামটা স্মরণ নাই, কিন্তু ছবি দেখছি নায়িকাটার, অনেকগুলো ছবি দেখছি। আমি বললাম এটা কেমন নায়িকা? অনেক সুন্দর, বাসা করি বলো সিদ্ধির বল। কিন্তু এই নায়িকার সাথে ঘোরার জন্য আমি 30,000 টাকা দিব, তা সম্ভব না। কারে ভাই চলো, তুমি 30,000 টাকা না 15,000 দিছ, এটাই চলবো, আর লাগবে না। আচ্ছা ঠিক আছে চলেন। তো সবরাতের পরের দিন মামারে বললাম, কই যাবি? আমি মামা ভোর বাসা যাই, সকালে এসে পড়ুন।
আচ্ছা,
সকাল আমি টাকা লাগবো দিলে ভালো হয়, তো উনি আমার 200 বা 300 টাকা দিল, কিন্তু আমি এর মধ্যে তো দোকানের থেকে 30,000-এর উপরে আমি চুরি করছি, এদিকে ফোন টোন অনেক কিনে ফেলাইছি, আরো টাকা নিলাম, ওরা চলে যায় আমার সময় দেয় বিকাল 4টার পরে যে তুমি বসুন্ধরা মার্কেটের সামনে থাকবা, আমিও চলে আসি বসুন্ধরা মার্কেটে, আসি পরে ফোন দিলাম, কই আমাকে কিভাবে কিভাবে জানি আইসা, নিচ থেকে নিলাম, আমি চিনতে পারতেছিলাম প্রথম আসছি মার্কেটে।
প্রিয় শ্রোতা, বিরতির ঘন্টা শুনলাম আমরা এই মুহূর্তে, 4 মিনিটের ছোট্ট একটা বিরতি নিতে চাই। আপনারা সবাই শুনছেন রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব, আর জে কিবরিয়ার সাথে এবিসি রেডিও এফএম 89.2-এ। প্রিয় শ্রোতা, এ পর্যায়ে আপনাদের সবাইকে একটি বিশেষ বিষয়ের উপরে দৃষ্টি আকর্ষণ করার জন্য অনুরোধ করছি। হ্যালো ইট 920 অনুষ্ঠানটির দ্বিতীয় বই এই মুহূর্তে বাজারে, জীবনের গল্প 2 পার্ট 2 নামে, এবং এই বইটি যারা সংগ্রহ করতে চান তাদের সবার জন্য বলছি, কারণ এই বইটি একটি বিশেষ চমক হিসেবে বাজারে এসছে, এবং আপনাদের অনুরোধে খুবই অল্প সংখ্যক কপি নিয়ে আমরা বাজারে এসছি। যারা এই বইটি সংগ্রহ করতে চান ফোন করবেন 16297 এই নাম্বারে, আমি আবারও বলছি রকমারি ডট কম এর 16297 অর্থাৎ 16297 এই নম্বরে ফোন করে বললেই হবে, বই আপনার ঠিকানায় পৌঁছে যাবে, বইয়ের নামমাত্র মূল্য হচ্ছে 150 টাকা। এছাড়াও আপনি সংগ্রহ করতে পারেন ফার্মগেটের UCC বুক হাউস থেকে, এবং সেখানকার ফোন নাম্বারটিও আমি দিয়ে দিচ্ছি, চাইলে ওখানে ফোন দিয়েও আপনি হোম ডেলিভারি পেতে পারেন, 01840521797। আমি আবারও বলছি 01840521797 এই নম্বরে ফোন দিয়েও আপনি বইটি সংগ্রহ করতে পারবেন। জীবনের গল্প 2 নামে বইটি বাজারে এনেছি আমি, এবং বইটি আমার লেখা। ওকে প্রিয় শ্রোতা, আমরা এই পর্যায়ে 4 মিনিটের ছোট্ট একটা বিরতি নেব, 4 মিনিট পর আমরা আবারও ফিরে আসছি যাহা বলিব সত্য বলিবতে, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইওর আমরা একবার স্বাগত জানাচ্ছি রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্ট যাহা বলিব সত্য বলিবতে আমি আর জে কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে এবং আপনারা শুনছেন এবিসি রেডিও FM 89.2 আর আজকে যারা রাজীবকে দেখতে চান চলে আসতে পারেন আমাদের ফেসবুক পেজে, ফেসবুকের ঠিকানা হচ্ছে www.facebook.com/kbria.rj আমি আবারও বলছি www.facebook.com/kbria নামে, and please like this page. ওকে আমরা যেখানটায় ছিলাম রাজীব, তারপর
আমার ছবি দেখছি দুজনের দেখে আমার পরিচিত মনে হইলো। আচ্ছা ঠিক আছে, আমাকে বললো কি নাইকার আইসা এক সাইড থেকে হাত ধরলো, মানে খুব আমার খুবই বিজিবি লাগতেছে, কেমন জানে লজ্জাজনক ব্যাপারে।
সিরিয়াসলি মানে কি ধরনের ছবি দেখছেন ওনার?
আমি বলি একটু এই টাইপের, ওই যে আলেকজান্ডারের সাথে একটা ছবি, এটা স্মরণ আছে, মেন নায়িকা ছিল।
ওকে অদ্ভুত। ওকে
ও আইসা আমাকে হাত ধরলো, হাত ধরার পরে আমি না একটু হাতটা ছাড়েন আমার কেমন জানি লাগতেছে, এরকম করো কেন, আমি না হাতটা ছাড়েন আমার খুব ই লাগতেছে। পরে ওখানে ঘুরলো, ঘোরার পরে আমি বললাম আপনারা কিছু খাবেন বা নিবেন, বলো যে না, ও একটা ঘড়ি কিনলো আমি টাকা দিলাম, হাত ঘড়ি মেয়েটা এখানে আবাসিক ঘরে ছিল, এখনো সম্ভবত আছে, একদম মোড়ে ওখানে নিয়ে দোতলায় বা তিনতলায় উঠলাম, কেমন যেন অন্ধকার, খুব অন্ধকার, কোনো লোকজন নেই, শুধু রুম নিয়ে আমারে এক রুমে বসাইলো, একটা পানির বোতল এনে দিল, আমার জিজ্ঞেস করতে তুমি কি খেবা, আমার ওই যে বন্ধুরা যে সাথে আসছে কি পানি কেমন তো কোল্ড ড্রিঙ্কস কেমন, আচ্ছা এনে দিল, এই পানি খেলাম, ওরা কি কথাবার্তা বলতেছে আমি বুঝি না, মেয়েটা আরেক রুমে, আমার বন্ধুরাও দেখি নাই, ও আসছে অনেকক্ষণ পর, আসার পরে মানে এর মধ্যে মানে ও মেয়েটার সাথে ফিজিক্যাল রিলেশন করে আসছে
আপনার সাথে, আপনার কাছ থেকে যে টাকা পয়সা নিয়েছে,
টাকাটা নিচ্ছে।
ওকে
আমাকে পরে বলতেছে তুমি যাও তোমার ডাকে, আমি ভাবতে পারি নেই, পরে আমি রুমে যাওয়ার পরে মেয়েটা দরজাটা লক করে দিল, লক করে দেওয়ার পরে বলতেছে রাজীব আসো, আমি বই কি জন্য আসো তোমার সাথে, মানে আমি ভয় পেয়ে গেছি, আয় ধরা বাকি এমন একটা পরিস্থিতি হয়েছে যে আমার আপনি মাফ করে দেন, আপনার কত টাকা দিচ্ছে আমি জানি না, এই যে না 5,000 টাকা আপনার, এটা আমি দিলাম আমার মাফ করে দেন, আমার পক্ষে কিছু সম্ভব না, মানে ও খুবই করতেছে, আরো আরো সম্ভবত লোভে পড়ে গেছে মেয়েটা, 5,000 টাকা দিতেছে, আমার কাছে 18 টাকা আছে, মানে অনেক কি করতেছে, আমি কই না আমার একদম আল্লাহর কাছে মাফ করেন। কিন্তু ও যে বাবু যেন একটা পর্যায়ে যেন মানে রেপ করলো উল্টো আমাকে।
ওকে,
পরবর্তীতে যখন আমি আসি আমার খুব খারাপ লাগতেছে, সকালে বাসায় আসছি, বাসায় আসার পরে মামা জিজ্ঞেস কিরে মনকে রাত্রে ঘুমা আস নাই, ঘুমাইছি কেমন জানি লাগতেছে, খুব খারাপ লাগতেছে, শরীর যাওয়া আলো না, চেহারা তো কেমন জানি, বাসা যাবে আমি কিনা যাইনি, যাই হোক দোকানে রয়েছি, এখন মেয়েটা আমার নাম্বার নিছে, আমিও মেয়েটার নাম্বার রাখছি, এখন ফোন দেয় আমিও ফোন দিই, আমারও ভালো লাগে না, এখন ওর সাথে কথা বললে ভালো লাগে, মনে হচ্ছে দেখা করি।
কোন মেয়েটা যে মেয়েটার সঙ্গে আপনার এই ধরনের সম্পর্ক? ওকে,
ফার্স্ট টাইম মানে এই হলো, তখন আমার আর ভালো লাগতেছে না, ওকে ফোন দিই, এখন দোকান থেকে টাকা নিতে হবে, ওর কাছে যাইতে হলে তো 15,000 টাকা দরকার, এটা ছাড়া তো সম্ভব না।
রাইট,
ফোন দিলাম, বলে আমি কক্সবাজার, তোমার টাকা লাগবে না, তুমি চলে আসো, আমি কি দেখি কোনোভাবে আসা জানি, এখন তো দোকান থেকে ঘন ঘন ছুটি নিতে আসি,
এই
জায়গায় যাই ওই জায়গায় যাই, মানে সব মিথ্যা কথা বললা। এর মাঝে আবার ওই ছেলেটাই আবার আইসা বলতেছে রাজি একটা ফোন আছে নিবা, দেখি স্যামসাং ফোল্ডিং সেট, 2 সেটের ক্যামেরা ছিল, কত এটা? 35,000 টাকা, তুমি মার্কেট যাচাই করে দেখতে পারো। আমি তো ভাবতেছি ও আমার ভালো উপকার করতেছে, ও আর ওই আর চাষার দোকান থেকে মাঝে মধ্যে আমার চিপ খাওয়া হয়তো বা ঢাক দানিয়া একটা চা খাওয়া হয়তো ঠান্ডা খাওয়া হয়তো।
আচ্ছা আচ্ছা,
কিন্তু এগুলির পিছনে তো অন্য কিছু ছিল, এটা আমি কখনোই ভাবতাম না।
ওকে,
পরে ও আমার বললো এই সেটটা আছে নিবা, এত তো আমি সেই টাকা তো নাই, কিন্তু টাকা আমার কাছে আছে, এখন ওই যে একবার নিছি এখন দৈনিক নিতেছি টাকা, নিয়ে নিয়ে হয় এই চিপায় ওই বস্তার চিপায় না তো বাসায় তোষকের নিচে মানে ঘুরাই দাম খালি অনেক অনেক টাকা হয়ে যেত, ওবার যখন অনেক টাকা হয়ে যেত তখনই মাথা ঠিক থাকতো না কি করবো ওই টাকা, তখন ওই সেটটা আমি নিলাম। নেওয়ার পরে রমজান মাস বনায় আসলো, রমজান মাসে বেচা কিনি চাপ পারে, তখন আমি মামারে বললাম মামা আমি একটু দেশে যাই, সকালে যাই বিকালে চলে আসো, আসবি তো আমি খাওয়া চলে আসো, তখন আমার আব্বার কাছে আমি একটা ফোন দিছি 6,000 টাকা দামের, যে এই ফোনটা যে আমি দিছি কারো কাছে কিছু বললো না, আর মামার সাথে যোগাযোগ করতো, সিমটাও আমি কিনে দিছি, আর আমার কাছে যে ফোন আছে এই কথা কারো কাছে বললো না, আব্বা আমার ওই যে ছোট কালে পলায় পলায় 10 টাকা দিত আমার আদর করতো, আমিও এটা দিলাম কারো কাছে বললো না।
আচ্ছা,
আব্বাও বলে নেই, তো ওই মুহূর্তে আমাদের গ্রাম ও ব্যবসা বাণিজ্য ভালো চলতেছে, তখন আমি গ্রামে গিয়া যাই, আমার ছুটি দেয়, যাওয়ার পরে সকালে যাই রমজান মাস গিয়া অনেক টাকা পয়সা নিয়ে সকালে বাজার করে দিয়া লেবার দিয়া চাঙ্গারি বইরা বাজার বাড়িতে নিয়ে দিয়ে আসি, তখন আমার মায়ের বলেন এত টাকা তুই কিভাবে বাজার করলি, তোর তো বেতন তো দেয় না, বেতন তো আমার মা আনে, তুই টাকা বালি করি, বলে নেই কিছু, বাজার করে দিয়েছি আর খুশি। আমি বিকালে আমার এক বন্ধু গ্রামের বন্ধু পরে বললাম চল ঢাকা যাই কাজ আছে, বলে কি কাজ আমি কাহাই তার ইত্যাদি করাম, পোস্তগুলো আসার পরে এখন আরেকটা বন্ধু নিলাম, ওর নাম জসিম, বাড়ি ছিল নোয়াখালী, ও আরেক দোকানের কর্মচারী ছিল,
জি
ওর কাছে আমার একটা ফোন ছিল, এইভাবে আর কি সম্পর্ক হয়।
ওকে,
ওরে ফোন দিয়ে আনি পোস্তগুলা, জিজ্ঞেস করলাম যে ভাই আপনার কাছে কোনো মেয়েদের সন্ধান আছে, কোন জায়গায়? বললো মগবাজার।
আপনার এটা নেশার মতো?
হ্যাঁ, নেশার মতো ভাই। পরে আমি মগবাজার যাওয়ার পরে আমার একটা আবাসিক হোটেল নিয়ে যায়, ওখানে গিয়ে আমি দেখি আর জানি এখন আমার মাথা ঘুরতে আছে, জীবনে তো দেখি নাই, যেন সবই কেমন জানি সব অনেক, মনে হয় 50-60 জন হইব।
আচ্ছা,
এখন আমি কি করবো আমি নিজে ভাবতে পারতেছি না, ওখানে এক পর্যায়ে একজন আমাদের দিল, আমার বন্ধুটার একজন দিলাম, ওরও দিলাম, ওরে যাওয়ার পরে এখন আমার আর বাসা যেতে ইচ্ছা করে না, রাত্রে এখানেই থাকতে হইব, ওরে বললাম আপনার দোকানে যেতে হইব না, আর আমার লগের বন্ধুরা বললাম তুই কি দেশে যাবি গা, বললাম কি আপনি আমার 300 টাকা দেন, আপনি বিশ্বাস করেন আপনার গিয়ে আমি সাথে সাথে ফোনে টাকাটা পাঠাই দিন।
আচ্ছা,
ওই হোটেলের স্টাফ ও বিশ্বাস করে আমার দিচ্ছে 300 টাকা, কারণ ওই রাত্রে ওর আমি বিল দিছি 15,000 টাকার উপরে, 300 টাকা দেওয়ার পরে আমি ট্যাক্সি ক্যাব নিয়ে চলে আসি দোকানে, এসে ভাড়া দিই। ওই রাত্রে ওরা আমার কি করলো একটা জীবনে দেখিনি একটা বোতল এনে দিছে, বলতেছে এটা খান খুব ভালো লাগবে, সাথে নান রুটি বডি কাবাব, আর আমি সবসময় আর কি কোল্ড ড্রিঙ্কসটা খুব পছন্দ করতাম, এটাও এনে দিছে, শেষমেশ ওগুলি খাওয়ার পরে ওই বোতলের থেকে ভাঙিয়ে অল্প একটু দিছে, দিছে পরে আমি খাইছি, নাক বন্ধ করে খান গন্ধ নাকটা ধরে খান খাইছি বলে দিল থেকে বমি আসতেছে। এইটা কি কয়টা মগ না ভাই, এটা তো ভালো না, কেমন জিনিস লাগতেছে আমার। পরে আমার জোর করে ওরা কয়েকবার খাওয়াইছে, রাত্রার হুশ নেই। সকাল হয়েছে আসছি দোকানে, আসার পরে কেমন যেন আঙ্গুল হাত পা সব চুলকাই যাচ্ছে, অনেক ফুলে গেল। মামাই সব তার শরীর যেমন কেমন মশা কামাইছে, চেহারা তো কেমন জানি, রাত্রে ঘুমাস নাই, ঘুমাইছি মশা কামড়েছে তো, এই কারণে বেশি একটু ঘুমাসতে পারিনি। সরষের তেল মাখ, সরষের তেল লবণ টবণ অনেক কিছু মাখলাম, বুঝতে পারতেছি না কি দিকে কি হইলো। এই যে মামা কিছু না কিছু বুঝতে পারতেছে, তারপর মামা আর কিছু বলে নাই, ওনার কাজে চলে গেল। আমি দোকানে কাজ করতে থাকি, এভাবেই রোজার মাসটা চলতে থাকে। আমি সামনে ঘুরতে যেতে হইব, টাকা দরকার। আর এদিক দিয়ে থাই এখন তো বন্ধু ছিল একজন, এখন বন্ধু হয়ে গেছে চার পাঁচজন, ফারুক বা ওর চাচাতো ভাই, আর এদিক দিয়ে আরেক দোকানের কর্মচারী জসিম, মানে মোটামুটি এলাকার ভিতরে অনেক লোকজন হয়ে গেল। কারণ জসিম আমাকে বুদ্ধি দিল, তোমার কাছে টাকা আছে? আমি হ্যাঁ আছে। পরে চাকরি করতে ভালো লাগে না, এটা দোকান না।
আচ্ছা
তুমি কিসের দোকান নিব? যে কোনো দোকান। আমি তাইলে এক কাজ করে আমি টাকা দিই, দোকান দেখেন একটা মোবাইলের দোকান দেন, মোবাইলের দোকান দেন, সুন্দর করে ডেকোরেশন করে এসি টেসি লাগে। আর
এত টাকা আপনি পাবেন কোথায়?
টাকা কিছুটা ঘুরাই ফেলাইছে, আছে আমার কাছে ক্যাশ। আর ওই মোবাইল কার্ড বিক্রি করবেন, সাথে ভিডিও ক্যাসেট ভাড়া দিবেন, ভিডিও সিডি টেলিভিশন সহ। আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি, আপনার দেখতে থাকেন আমি দিব। আবার ঈদের পরে ঘুরতে যাইতে হইব, কারণ এইভাবে ওই দোকান দেখতেছে, ও দোকান মোটামুটি দুই দিনের ভিতরে ঠিক করে ফেলাইল।
ওকে
বলতেছে রাজীব হয়েছে তো, অ্যাডভান্স দিতে হবো টাকা কিছু। কত? 50,000 টাকা অ্যাডভান্স দিতে হবে, আর ডেকোরেশন করতে তোমার 30,000 টাকার মতো লাগবে, গ্লাস গ্লাস লাগাইতে আর কি, ঠাই লাগাইতে, আর মালমূল তুমি যত টাকার উঠাও।
ওকে
ঠিক আছে, আমি 50,000 টাকা দিয়ে দিতে আপনি অ্যাডভান্স দিয়ে দোকান আপনার নামে করে। কেনা তোমার নামে করো? আমি কিনা আপনার নামে করেন? যে জায়গায় দোকান আমার বাসার পাশে, একদম পাশাপাশি।
ওকে তো ওনার নামে কেন করার কথা বলছিলেন? কারণ টাকা পয়সা তো আপনার।
টাকা আমার, মামা যদি জানতে পারে আমার তো মেরে হলে।
ওকে ওকে, ভয়টা ছিল
যে এত টাকা দিয়ে ওই দোকান নিয়ে ফেলেছে। পরে আমি তো ওই দোকান দিচ্ছি কোনো ইনকামের জন্য না, মানে আনন্দ করার জন্য। আমি গানের প্রতি খুব আগ্রহ ছিলাম, তাই মোবাইল ইউজ করি, খুব ভালো লাগে, এর জন্য বলছি ওই দোকান দেখ যে কয় টাকা আসে। তখন আরো কিছু টাকা দিলাম, ওই অ্যাডভান্স দিল এবং কাজ করার জন্য কিছু টাকা দিয়েছি, কাজ করতেছে। এইভাবে ঈদটাও চলে আসে কাছে। এখন মামার বড় ছেলে উনি ঈদের মধ্যে দোকানে এসে বসে, বাহিরে বসে, দোকানের ভিতরে না, টাকাটা দেখা যায় আমার সামনে এসে বসে, এতদিন ছিল না, এখন আমার সামনে এসে বসে থাকে। দেখে আমি টাকা পয়সা কি করি, এখন তো টাকা আমি সরাইতে পারি না, কোনো কিছুই করতে পারি না, আর নিজের হাতে টাকা নিতে আসে ক্যাশের থেকে। কারণ আমার কেমন যেন হিম সিম লাগতেছে, খুব খারাপ লাগতেছে, চেঁচাচেঁচি করি, টাকাটা ই করি, টাকা তো নিতে পারতেছি না। আমি আবার দেখতাম এদিক ওদিক গুজা দেখতাম, নাই
তখন চুরি করতেন
ক্যাশের কাগজের ভিতরে কটা 500 টাকা নোট বুঝেছে দিতাম গনা ছাড়া। হঠাৎ দেখতাম চোখের পলক ফেলাইছে ক্যাশের থেকে নিয়ে, আবার পোলাচলের বস্তা অনেক বড় ছিল, আর দাবায় ভিতরে রাখতাম, মানে চিবা বস্তা চিবা ফেলাইতাম, ওটা ওগুলো আর দেখতো না। ওগুলো আমি পরের দিন সকালে যখন দোকান নি করতাম, এসে খুলতাম, তখন ওগুলি পরিষ্কার করে আগেই নিয়ে লুকায় রাখতাম। তো ঈদ আসছে, ঈদের দিন সকালে নামাজ টামাজ পড়ার পরেই মামারে বলতেছে, মামা আমি দেশে যাই, আসবি কবে? আমি কাইসা করুক, আমি তোর দেশে যাই নেই। আসতে এলো যে ফারুক, যে আমার শুরু থেকে সঙ্গ দিয়ে এসে। পরে বললাম চলেন ঘুরে আসি, কই যাবো? আমি কই যাবো? ওই যে বসুন্ধরা মার্কেট চিনেছেন, মার্কেটে যেমন কই চলো যাই। আইসি আস্তে আস্তে প্রায় 1:30-2 বেজে গেছে।
আচ্ছা
তখন শেরাটন ছিল এখানে, শেরাটন মোড়ে আসার আগে ওপরে নিয়ে আমি মগ বাজার হয়ে আসলাম। ওই যে আমার একটা নেশা হয়ে গেছে, মগ বাজার ছাড়া এখন আমি কিছুই বুঝতে পারছি না। এখন মগ বাজার আসলাম, আসার পরে নিয়ে মগ বাজার অনেক ভিড়, ঈদের দিন প্রচুর ভিড়, তো প্রচুর ভিড়ে ভিড় হয়েছে। কি আমার কাছে টাকা আছে? এক স্টাফ ডাক দিলাম, এই মিয়া কত টাকা লাগবো, এটা আমার পছন্দ হয়েছে, রাইনা দেন টাকা আমি দিব।
ওকে
তো একজন অফার করলাম একটা মেয়েকে, যে কয় টাকা পাবেন আপনি করি বলি, কয় পাবো সারাদিনে 2-3 হাজার, আমি 10,000 টাকা দিবো, আমার সাথে 2-3 ঘন্টা ঘুরবেন। মেয়েটা রাজি হলো না।
ঘোরাবেন কেন?
আমার কাছে মানে ঘুরতে ভাল লাগে।
আচ্ছা আচ্ছা,
সুন্দর ছিল।
ওকে মেয়ে রাজি হলো না?
না মেয়েটা রাজি হলো না। আমি কই এত দাম? তো মেয়েটার সিরিয়াল পুরে গেল অনেক, যেভাবে ওর সাথে আমি থাকো, ওর সাথে ছিলাম ওই দিন, থাকার পরে আর আমি বকশিস দিয়ে আসি 1,000 টাকা।
ওকে
তারপরে দেখি ও আমার কিছু বলে না, আমার কাছে 2টা ফোন, সেটাও আর কোনো মানে কোনো আমাকে পাত্তাই দিতেছে না মেয়েটা। জিত করে ওখান থেকে আসিয়ে বললাম ফারুক নিয়া, আর ওই দিক দিয়ে মগবাজার থেকে সরাসরি আমি চলে আসি, এসে রিক্সা নিয়ে শেরাটনের মোড়ে।
জি,
এখানে আসার পরে ফারুক বলতেছে আমার তো ভাই একটা প্রোগ্রাম ছিল। কি প্রোগ্রাম ভাই? আমার শেরাটনে একটা প্রোগ্রাম আছে, ডিনার করাবো একজনে। ডিনার করাবো শেরাটনে, কত টাকা লাগে ভাই? এই কত, যেমন খাও তুমি, টাকা কত আছে? আমি আছে 20,000 টাকা মতো। কত বসুন্ধরা যাইতে পারো না শেরাটনে যাই, তুমি খাওয়াই দাও। ওই যে ওই পার্টিতে আর আমি যাবো না।
ওকে,
চলেন শেরাটনে যখন খাইবেন তো চলেন ঢুকি। সাহস করে ঢুকলাম, ঢোকার পরে অনেক সিকিউরিটি অনেক চেক টেক করার পরে গেছি। যাওয়ার পরে কি খেলেন? কি খামো? এই যাও তুমি, যা দাও যাও। একটা জায়গায় গিয়ে বসার পরে ওই ইরা আর কি, মেসিয়া যাকে বলে,
জি ওয়েটার,
হ্যাঁ ওয়েটার, উনি আইসা ইংরেজিতে কথা বলতেছে। আমি বললাম দেখেন আমি তো বাঙালি মানুষ, আমি ইংরেজি পছন্দ করি না, বাংলায় কথা বলে। ঠিক আছে স্যার, কি নেবেন? আমি ওর ফারুককে জিজ্ঞেস করলাম ভাই কি খেবেন, দাও তুমি যা দাও। আমি তাহলে এক কাজ করেন, পোলাও আর কুরমা দেন, মানে নাম শুনছি পোলাও কুরমা কখনো খাই নেই, পোলাও কুরমা দেন। ঠিক আছে স্যার, পোলাও কুরমা দিতেছি। কথা বলার পরে ওইটা চলে গেলো। 10-15 মিনিট পরে আমাদের দুইজনের 2 গ্লাস মানে শুধু সাদা পানি, মিনারেল পানি 2 গ্লাস দিল, একটা বন রুটি দিল, একটা ই দিল, বাটার দিল।
ওকে,
আর দুইজনের 2টা চামচ, 2টা চাকু এগুলো দিয়ে গেল। আমরা অর্ডার দিলাম পোলাও কুরমা, দিয়ে গেলে গেলি কেমন জানি লাগতেছে, এইটাই নি পোলাও কুরমা। আরেকটা বললো যে কি করবা, এটাই খাও, এটাই মনে হয় পোলাও কুরমা। তো রুটিটা খাওয়ার পরে পানিটা খেলাম, খুব ভালো লাগলো, পানিটা যেন কেমন মিষ্টি। অনেকক্ষণ পরে ওইটা এসে বলতেছে স্যার একটু লেট হবে, আপনাদের এটা বুফে আছে,
বুফে,
হ্যাঁ
ওকে,
একটু লেট হবে। তো বুফটা বলার পরে আমি আবার ওটা বুঝতে পারছি যে চুলার মধ্যে আছে বা যে কোনো জায়গায় আছে। ফারুক আর আমি একটা নিঃশ্বাস নিলাম যে না এটা না, পোলাও কুরমা আসতেছে, আসতে অনেকক্ষণ পরে দিছে। খাওয়ার পরে ফারুক বলতেছে
আপনার লাইফে তখন ওটাই ফার্স্ট বুফে, হ্যাঁ
ফার্স্ট। তখন ফারুক বলতেছে ড্রিঙ্কস করাবে না। আমি ড্রিঙ্কস কি ভাই? এই পেপসি না কোক? কয় না অন্য কিছু, এখানে ভালো ভালো জিনিস পাওয়া যায়, বিয়ার মদ ক্রাশও চাই। পরে ওইটারটা জিজ্ঞেস করলো আপনাদের এখানে বার কোথায়? লোকেশন দিয়ে দিলে এইভাবে যান। ও নিয়ে গেল ওইটার জিজ্ঞেস করতেছে স্যার কয় ব্যাগ নিবেন, কোনটা কোনটা নিবেন? আমি ওইটা বলি এই মেয়ে কয় ব্যাগ কি বোতল দেন, আর নাম বোতল দেন, খাই বলে আমি খাওয়াবো। ও আমাকে বলতেছে ভাই বোতল খেতে পারবো না। আর ওইটারটা বলতেছে স্যার আপনি বোতল নিতে পারবেন না, দাম কত আপনার বলেন? দাম স্যার যাই হোক আপনি নিতে পারবেন না, সেটাই আপনি ইউজ করতে পারবেন না। আমি কেন, সমস্যা কি? বলতেছে এক প্যাকের দাম স্যার 1600 টাকা আর বোতলের দাম 40,000 টাকা। আমি 40,000 টাকা শুনে আমিও যেমন কেমন জানি নার্ভাস ফিল করতেছি। আমি ঠিক আছে তাহলে এক প্যাক করে 2 প্যাকেই যান, 1600 টাকা। আর বলতেছে আর কিছু নিবে না? বললাম তাহলে দুজনে দুটো কোক দেন, 2 প্যাক দেন। আর কয় আর কিছু? ওয়েটার বলতেছে স্যার আর কিছু নিবেন? বললাম কি আছে? বললো যে পিজা আছে, তাহলে দেন 6 ইঞ্চি 9 ইঞ্চি নাকি 1 ফিট? আমি বড় যেটা এটা দেন, মানে আমার সবসময় বড়টার প্রতি চাহিদা, 1 ফিট দেন। স্যার দুইজনে 1 ফিট নিতে পারবেন না? কেন নিতে পারবেন? আপনার সমস্যা কি? টাকা দেবো আমি। স্যার টাকা তো বড় কথা না, 1 ফিট আপনারা দুজনে নিতে পারবেন না, 6 ইঞ্চি নেন এটাই ভালো হবে। ফারুকও বললো 6 ইঞ্চি নেই দুজনে, এটা বেশি হইলো। আচ্ছা ঠিক আছে দেন। একটা 6 ইঞ্চি পিজার দাম নিল সম্ভবত 800 টাকা। তো দেওয়ার পরে একদম গরম, একদম গরম বাদাম দিল, সাথে কিছু বরফ দিল, 2টা কোক এবং 2 প্যাক মদ দিয়ে গেল। খাওয়ার পরে দেখি ভালো, এটার মধ্যে কোনো ই নেই, খুব মানে সেন্টটা খুবই ভালো লাগতেছে।
ওকে,
সারাদিন শেষে ঘুরা ঘুরা দেখি 18,000 টাকার মতো বিল লেগে গেছে সারাদিন।
18,000?
হুম, 2টা মেয়ের মতে 18,000 টাকা বিল। ওই দিন রাত্রে বাসায় চলে যাই মামার বাসায়। সকালে দোকানে যাওয়ার পরে ফারুকের এই চাচা তো ভাই, মানে ওদের নিজস্ব দোকান, ও আমার বলতেছে ভাই না কালকাতা কই গেছে সবই জানি, আমি যদি না নাও তাহলে কিন্তু বলে দিব আমার কাছে মামার টাকা নেই, আজকে নিতে দিব, টাকা লাগে হাওলাত দিব। হাওলাত দিবে আজকে কি মামা ছুটি দিব আমারে? দোকানে কর্মচারীও নাই, যত লাগে হাওলাত দিব, তোমার মামার কোমু যে আমরা করতে চাই। আচ্ছা বলুন ঠিক আছে ব্যবস্থা করেন, কত লাগবো? দিয়েন 15,000 টাকা দিয়েন, এটি কমে তো হইব না। আর আপনারা দুইজন, আমি সহ তিনজন, কালকে দুইজনে এত টাকা গেছে, আমরা এত কিছু নিবো না, আমরা শুধু ভাড়ে যাবো। শুনছি তুমি ফারুক নিয়ে ভাড়ে গেছো, আবারও গেলাম ওই দিন। ওই দিন যাওয়ার পরে ওই দিন তিনজনে প্রায় 20,000 টাকা না 21,000 টাকা বিল আসলো। বাকিটা ওরা ম্যানেজ করে দিল, আমার কাছে ওই দিন টাকা নাই।
আচ্ছা,
তারপর ওই দিনও 2টা মেমো আগের দিন ছিল, 2টা মেমো 4টা মেমো আমি আবার যেমন শখ করে মানি ব্যাগে রাখছি। মানি ব্যাগে কোনো টাকা নাই, মানি ব্যাগটা বাসায় থাকে, মানি ব্যাগে রাখছি। এইটা তো মামা তো আমার টার্গেট আগে থাকতেই, যে কোথায় যাই কেমন জানি চেহারা
ফলো করছে,
হ্যাঁ ফলো করছে। মাম তো ভাইটাও আমার ফলো করছে দোকানে, আমি বুঝতে পারি নাই, কিন্তু মাম তো ভাই হঠাৎ দিন মানে রাতেরা চারটা মেয়ের মতো রেখে
চারটা মেয়ের মধ্যে তারিখ তারিখ সব আছে
শেরাটনের
হ্যাঁ শেরাটনের
ওকে
আমাদের রাত্রেবেলা বাসা যাওয়ার পরে ডাক দিয়া এটা ড্রয়িং রুম ছিল ওখানে ডাক দিয়া ফার্স্ট একটা চটকোনা দিয়া কয়ে গেলি আমার না অগো আমি সব করে রাখছি সব খবর পাইছি তুই অগলিয়া আমার দোকানের টাকা নিয়ে অগো খাওয়াইছ সকালে তোর আব্বারে আমার মায়ের হাইতে গইতাছি মামায় কোনো টমুক টমুক দিল মামতো ভাই আমার একটা ঠাকুর দিল
আচ্ছা
মামি আর কিছু বলে নাই তারা খুব চিল্লাচিল্লি করলো চিল্লাচিল্লি সকালে আব্বা মা এলে আমার তো অবস্থা খারাপ এদিক দিয়ে আমি দোকানও লইয়ে ফেলাইছি মোটামুটি দোকান কমপ্লিট
আচ্ছা দোকানটা আপনার টাকা যে নিয়েছিল তার নাম কি ছিল
জসিম
জসিম সে তো আপনার পরিচিত বড় ভাই
না তাহলে বড়বাড়ির নোয়াখালী
পরিচিত
পরিচিত দোকানের স্টাফ কর্মচারী ছিল
মানে যে দোকানে আপনি ছিলেন ওই দোকানের
না 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 অন্য দোকানে
অন্য দোকানের পাশাপাশি
সকালে আব্বা মায় আছে বা আমার চাচায় আছে তাহলে তো আমার অবস্থা খারাপ ফলাইছে ওইখান থেকে যেভাবে তাহলে কি প্রতিটা রুমে তালা মেরে রাখলো রাত্রে
কে
মামা যাতে আমি ভাইয়ের না হইতে পারি
আচ্ছা
আমার খুব পাহারা দিতেছে সবাই মিললা আমি ও রাত্রে ঘুমাসি নি আমার সাথে টাকা আছে একদম খালি না টাকা অনেক টাকা আছে মোবাইল আছে আমার সমস্যা কি আমি দোকানে গেলে আমার নিজের দোকান আছে ওখানে গেলাম টাকা পাবো
ওখানে কত টাকা দিয়েছিল
ওখানে প্রায় আমি 2.5 লাখ টাকার মতো দিয়েছিলাম
এইগুলো চুরি করে
হ্যাঁ সব চুরি করে
মাই গুডনেস ওকে তারপর
তারপর আমি রাত্রে 2টার পরে আস্তে আস্তে সবগুলো লক খুলি রুমে লক খুলে টাকা গুলো নেই কাপড় চোপড় নেই
টাকা গুলো মানে
আমার কাছে যে টাকা ক্যাশ ছিল
আচ্ছা কত টাকা ছিল আনুমানিক
আনুমানিক 30,000 টাকার মতো
ওকে
আর কিছু পয়সা ছিল যেমন 5 টাকা কয়েন সব করে পুরাই যাবো বলে হাউস হইতেছে হাউস হইতেছে ভিতরে পয়সা গেলে আমি করছি কি 5 টাকার ভিতরে ফালাই দিয়েছি আনি নেই
আচ্ছা
দরজাটা নক করে টয়লেটের ভিতরে ফালাই দিয়েছি
ওকে
নিচের গেটও তালা মারা যাই হোক যেভাবে ভাই গেটের নিচ দিয়া এই আনুমানিক 1 ফিটের মতো ফাঁকা ছিল
ওকে
ওই ফাঁকা দিয়ে আমি খুব কষ্ট করে বাইরে হই বাইরে আবার একদম বাইরে থেকে প্রতিটা গেট আমি লাগাই গেছি যাতে এরা না বাইরে পারে
আচ্ছা
আমি গেলাম সরাসরি আমার ওই কর্মচারী ওরা বাসা নিয়ে দিছি ওর কাছে ওই গিয়া বলতে তুমি এত রাখছে আমি কি সমস্যা হয়েছে আমি এখানে থাকবো না জামুগা আমার কিছু টাকা দাও কারণ এখন টাকা নাই তুমি পরে এসো আমি কিন্তু আগানে টেনে যাই কয় না তোমার মামায় দেখলে আমার মারবো তোমার তুমি বাইক না আমি তো বিদেশি আমার মারবো তোমার মামা তোমার মামা এসে স্থানীয় পরে আমি ঠিকই কইছেন তা আদানটা দেখ ফজর আদানটা দিলে আমি জামুগা সিলেটে আমি এদিক দিয়ে রাত্রে তো বাসায় পুরা হুরস্থুল আমার দেশের বাড়িও খবর হয়ে গেছে গা আমি ফজরের ট্রেনে চাষারা চলে গেছি
আচ্ছা
চাষারা যাওয়ার পরে আমার মা ফোন দিল তুই কই আমি গেম সিলেট বাবা যে জায়গায় চালাস না তুই বাইতে যাবো তারা বলে মাইরা খেলাই দিছে তারা বলে মাইরা লাইছে মানে অনেক কথা ওই দিক দিয়ে অনেক কিছু হয়ে গেছে আমি কিছু জানি না সকাল না হইতে চাষারার থেকে আমি আসলাম এসে যাত্রা বাড়ি
আচ্ছা
যাত্রাবাড়ি আসছি আমার সাথে ওই মুহূর্তে ও এর মাঝে ওই যে আমি 6 বা 5 এ থাকতে একটা মেয়েকে পছন্দ করতাম আরবিন ওর সাথে কিছুদিন কথা হয়েছে ছোট মামা ফলো করছে ফোনে কথা হয়েছি দেখে বলেছি 2-3 দিন কথা বলছি মানে অনেকক্ষণ 2-3 ঘন্টা যাবত কথা বলতাম
পারভিনের সাথে
হ্যাঁ পারভিনের সাথে ওইটা আমার মায়ও ফলো করছে তো মার কাছে মামায় বিচার দিছে মা মামার কাছে বিচার দিল দুজনের কথা মিলে গেছে যে আমি মেয়ের সাথে কথা বলি ফোন পাইছি কই এত টাকা কিভাবে কি এখন সবার মনে একটা সন্দেহ জাগার কারণে যেমন আমার উপরে চেকটা বেশি দিছি ধরা খেয়ে গেছি
রাইট
তখন আমি ওখান থেকে যাত্রা বাড়ি আসি তাছাড়াও আমি যখন বহু সুন্দর যাতায়াত করি তখন আরেক মেয়ের সাথে আমার পরিচয় হয় বাড়ি ছিল ছিলে
আচ্ছা
নামটা সম্ভবত হনুফা তার রাত্রি ছিল ও খুব বড় লোকের মেয়ে ছিল বাচ্চা আমিও অনেক বড় লোকের ছেলে আসলে তো আমার কিছুই নেই আমি মামার দোকানে থাকি চুরি করি এইভাবে
ওকে
তখন মেয়ের সাথে আমার একটা ফোনে কথাবার্তা হয় ওই মেয়েকে আমি যেদিন বাইরে গেলাম পলায়া যাত্রাবাড়ি এসে ফোন দিলাম তুমি কই বলে ছিলে আমি ছিলেন আমি আসতেছি
ওকে
কয়ে এখন কি সমস্যা কিন্তু আমি আসতেছি ঠিকানা তো ও ঠিকানা দিল এদিকে বাসা থেকে মায়ের ফোন দিতেছে আমার নাম্বার একমাত্র শুধু আমার মা মানে আব্বাই জানে ওই দিনই প্রথম আমার মা আমার ফোন দেয় জানতো না আমার কাছে ফোন আছে
ওকে
যেখানে থাকস তুই বাড়িতে যাবার আমি চিন্তা ভাবনা করে দেখি আসলে তো গন্ডগোল লেগে যেতেছি যাত্রাবাড়ি থেকে সিএনজি নিলাম 150 টাকা রিজার্ভ নামে 150 টাকা আসা যাওয়ার পর অনেক কান্নাকাটি অনেক কান্নাকাটি আবার মা আব্বা আমার সহ নিয়ে আসলো রামপুরা ছোট দাদার বাসায় ছোট দাদারে নিয়ে ফতুল্লা গেল আমার রামপুরা রেখে গেল ফতুল্লাহ যাওয়ার পরে আমার মামার সাথে ঝগড়া হয়েছে, আমার মার সাথে আমার ছেলেরাই না দেন, আমার ছেলেরে দেন।
আর সঙ্গে ঝগড়াটা
এটা ভাই বোন মানে আমার মা আমার মামা
আপনার
মাইরা আমার ছেলেরে গুম করছে।
ওকে,
পরে পাই যাচ্ছি না রাইনা দেন। আসলে তো আমি এখানে আর রেখে গেছি,
রাইট,
মানে ঝগড়াঝাটি কইরা মা অনেক কথা বলেছে যে আপনার পাশে আমি জীবনে আসুন না, আপনি মল্ল আমি এমন না, আপনি আমি মল্ল আপনি যেন না। রাগটা কইরা বইকা টইকা মানে তুইটামারি করে এসে বলছে মামা বড় আমার ছিল।
বিরতি শব্দ। আরো একবার প্রিয় শ্রোতা, পাঁচ মিনিটের একটা বিরতি নেব এবং রাত একটার সময় ফিরব। যে কথাটি বারবার বলছি সবাইকে, আপনারা শুনছেন রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব, কিন্তু ঘোষণা দিতে চাই আমাদের প্রিয় অনুষ্ঠান হ্যালো ইট 920 দ্বিতীয় বইটি এখন বাজারে এবং খুবই অল্প সংখ্যক বই বাজারে। যারা আমার এই কথাগুলো শুনছেন তারাই প্রথম আসলে শুনছেন, এর আগে কোথাও আমরা বলিনি। সুতরাং ঝটপট আপনারা যদি সুযোগটা নিতে চান ঝটপট আপনাদেরকে ফোন করতে হবে এই পার্টিকুলার নাম্বারে, এবং ফোন করার পরে অর্ডার দিলে এই বইটি আপনার বাসায় পৌঁছে যাবে। বইয়ের মূল্য হচ্ছে মাত্র 150 টাকা এবং এটি জীবনের গল্প দুই অর্থাৎ পার্ট টু এই নামে বাজারে আছে। এবং যে নাম্বারটিতে আপনি ফোন করে বইয়ের কথা বলবেন নাম্বারটি হচ্ছে 16297। 10টি সেরা জীবনের গল্প নিয়ে এই বইটি সাজানো হয়েছে। এছাড়াও আপনি সংগ্রহ করতে পারেন ফার্মগেটের UCC বুক হাউস থেকে, এবং সেখানকার ফোন নাম্বারটিও আমি দিয়ে দিচ্ছি, চাইলে ওখানে ফোন দিয়েও আপনি হোম ডেলিভারি পেতে পারেন। 01840521797। আমি আবারও বলছি 01840521797। এই নাম্বারে ফোন করে বললেই হবে, বই আপনার ঠিকানায় কুরিয়ার করে পৌঁছে যাবে। বইয়ের নামমাত্র মূল্য হচ্ছে মাত্র 150 টাকা, জীবনের গল্প পার্ট টু। ওকে, আমরা বিরতির পর আবারও ফিরছি।
টাইগার ড্রিঙ্ক প্রেজেন্ট যাহা বলিব সত্য বলিব, রিচার্জ
সময় রাত একটা প্রিয় শ্রোতা, আরো একবার ওয়েলকাম অ্যান্ড মোস্ট ওয়েলকাম রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্ট যাহা বলিব সত্য বলিবতে। আমি আরজি কিবরিয়া আপনার সঙ্গে রয়েছি এবং আপনারা শুনছেন ABC রেডিও FM 89.2। আর যারা এই অনুষ্ঠানটিতে আসতে চান তাদের জন্য বলি ফোন নাম্বার নিশ্চয়ই জানা আছে, 09613892892। আরো একবার বলছি 09613892892। ফোন করে বলবেন কি অপরাধ আপনি করেছিলেন, কেন আপনি কনফেস করতে চান, চলে আসুন আমাদেরকে ফোন করলেই হবে, আমি কিবরিয়া সরাসরি আপনার সঙ্গে যোগাযোগ করব। আবারও ফিরছি রাজীবের কাছে। রাজীব, তারপর
তারপর আমার এই রামপুরা বাসায় আসলো চাচার সাথে আব্বারে নিয়া মামা বাসা থেকে ঝগড়া করে। আসার পর আমার নিয়া খুবই করার পরে কাকি অনেক বুঝাই দিল যে যাই হোক তুমি আর এইসব নিয়ে টেনশন করো না, দেশে যাও আমরা দেখুন কি হয়, কোনো ঝামেলা হইলে দেখুন। এবং দেশে চলে গেলাম আব্বার সাথে। দেশে যাওয়ার পরে আমাদের দোকানটা নিয়ে ওই আব্বাদের কাকার সাথে একসাথে ব্যবসা করতো ফার্নিচারের, তখনও মাঝে একটু ঝামেলা হয়েছে। ঝামেলা হয়েছে বলতে গেলে আব্বা আলাদা দোকান দিব, এর সাথে আর করবো না। এদের সাথে যে কোনো কারণ বসে তো ভাই ভাই ঝগড়া হয়েছে, আব্বা আলাদা দোকান দিব, দোকান দিছেও। তখন দোকান দেওয়ার জন্য কিছু টাকা দরকার দোকানে কাজ করার জন্য, তখন আমি মামার বাসা থাকাকালীন টাকা মুটকরে আব্বারে কলায় কলায় দিতাম, আনুমানিক 5,000-7,000 টাকা এরকম আনুমানিক দিতাম, যাও তোরা দেখাও না গিয়া কাজ করো না। দেশে এসে দেখি দোকান দিচ্ছে, তখন আমি দেশে যাওয়ার পরে দোকানে গিয়া কিছুদিন বসি, কোনো কাজ জানি না আমি, কোনোদিন করিও নাই। আমার কাছে অনেক টাকা, মোটামুটি অনেক টাকাই, 30,000-40,000 টাকা নগদ ক্যাশ, 2টা ফোন। তারপরে দোকান থেকে মাঝে মধ্যে আসি, ফতুল আসার পরে দোকান থেকে 2-3,000 টাকা নিই ওই জসিমের কাছ থেকে। পরে হঠাৎ করে একদিন দোকানে বসে দিচ্ছি আমি, একটা লোক এসে বলতেছে তোমার আব্বা কই আমি দোকানে নাম্বার আছে আমি আছে ফোন দো তো গিয়া কো যে অমুক লোক আসছে আসতে বলছে। ফোন দিলাম, আব্বা কইলো কি আরে ক ব্রিজে রুকে দাঁড়াইতে আমি আসতেছি। তারা কই ঠিক আছে কি আমার ফোন নিয়ে গেছে আসছে সন্ধ্যা সময়। আব্বা আর মা এসে আয়া কইতাছে সকালে দোকানে থাকিস লোক আসবো। ঠিক আছে থাকুন। আর সকালে লোক আসলো, যেখানে আমরা ভাড়া থাকতাম তার থেকে 1 কিলোমিটার দূরত্ব আর কি, এর বেশি না কম হবে। তো ওই চরের লোকজন আসছে, অনেকগুলো লোক, প্রায় 8-10 জন লোক সকালে আমাদের দোকানে আসছে। আসার পরে কথাবার্তি বলতেছে, তো চরের লোকজন রে আমাদের বিক্রমপুরের লোকজন একটু ভয় পায়, সম্মান করে বা ভয় পায়, চর তো খুব খারাপ টাইপের, কেউ মানে না। তো সবাই কেমন জানি আতঙ্ক হয়ে গেছে, হ্যাঁ এই দোকানে এত চরের লোক ঘটনা কি। পরে যে চরের লোক আমার তুই তামারি করে কথা বলতেছে, বয়স্ক মাইন্ডে লাগলো, বলতেছে এই তুই আরে খাওয়াই দে মানে খারাপ ভাবে তুই কি কেনা। পরে একজনে কইলো কি যে ঘটক তোমার বিয়ে ঠিক করতে গেছিল কালকে মেয়ে দেখিয়েছে, এটা তোমার শ্বশুরবাড়ির লোকজন, আর যারা খাওয়া দিতে বলতো সেটা তোমার দাদা শ্বশুর। আমি চাকরি খেয়ে গেলাম, কি যে আমার বিয়ে আমি তো জানি না, বয়স তো তত না। পরে এরা গেল কথাবার্তি বলার পরে এরা গেছে, সব আমার এলাকার লোকজন এসে বলতেছে তোমার বিয়ে, আর কেউ বলতেছে তুই বিয়ে করতে চাস ভালো জায়গা, খুব প্রভাবশালী এরা এটা সেটা অনেক নাম ডাক আছে, গো তো ভালোই দিব কর। পরে বিকালে আমার নিয়া আমার একটা দূর সম্পর্কের বোন বোন জামাই যে বাসায় থাকতাম, মানে আমার আব্বার বাপদাদ ছিল, এদের ভাই বোন কোন আত্মীয় স্বজন ছিল না, আমি আমার আব্বা আমার ছোট ভাই ওই মেয়েদের বাড়িতে গেলাম। মেয়েদের বাড়িতে যাওয়ার পরে মেয়ে আমি দেখি নেই, না দেখা অবস্থায় আমার জিজ্ঞেস করছে, আমি দেখছি পছন্দ আমি দেখি নেই।
আচ্ছা
বোন জামাইরা বোঝা পোলাও পছন্দ দিয়েছে, টাকা টুকা দিয়ে কথাবার্তি বললে আমরা আইসা বললাম। আইসা করার পরে এরা আবার তারপরে দিনই সম্ভবত আসছিল, বিয়ের দিন তারিখ দিল, যেদিন দিন তারিখ দিল মেয়ের বাড়ির থেকে কিছু লোক আসছিল 20-25 জনের মতো হবে, আইসা এরা দিন তারিখ দিয়ে আমার প্রায় 6-7 হাজার টাকার মতো সালামি দিল। দেওয়ার পরে আমার আবদুল্লাহপুর বাজার আছে একটা, ওখানে নেয়া কমপ্লিট স্যুট বানাই দিল, ঈদের কোরবানি ঈদের 5-7 দিন আগে।
ওকে,
আর বিয়ের ডেটটাও বললো ঈদের 8 দিন পরে, বুধবার ঈদ পরের শুক্রবার, মানে মাঝখানে এক শুক্রবার গ্যাপ দেওয়া, পরের শুক্রবার বিয়ের তারিখ। বিয়া হয়েছে ভালো সুন্দরভাবে, খুব সুন্দরভাবে ওদের বাড়িতে, আমাদের বাড়িতে কোনো আয়োজন করিনি, কম অল্প হয়তো 150 লোকের আয়োজন ছিল, ওদের বাড়িতে অনেক বড় আয়োজন করছে। বিয়ে শাদী দিল খুব ধুমধাম করে, দাদাই দিল, বাবাই না, মেয়ের যে বাপ না দাদাই সব খরচ করছে। করার পরে আমরা নিয়ে আসলাম বিয়ার মোটামুটি 15-20 দিনের মাথায় মার সাথে একটা তর্ক বিতর্ক হয়ে গেল বউর সাথে।
ওকে,
বিয়ে কিন্তু এরাই করাইলো, তারপর ঝগড়া হয়, ঝগড়া হওয়ার পরে মোটামুটি এইভাবে চলতে থাকে। আমার আবার ওর যে দাদা দাদা শ্বশুর উনি ছিল দলিল লেখক, প্রবীণ দলিল লেখক।
ওকে,
উনি আমার নিয়ে যায় একদিন অফিসে, নিয়ে যাওয়ার পরে অফিসে কিভাবে কি করলো আমি বুঝতে পারলাম না, আমার কাজ শেষে দিন শেষে দুপুরে খাইলাম হোটেলে, আমার 1,000 টাকা দিল, আমি টাকা নেবো না, এই টাকা নিয়ে বাড়িতে নিয়ে যাবা, যে খুব বলবা যে জীবনের প্রথম ইনকাম মিষ্টি খাওয়াইতে দিলাম বাবা মারে দিবা, ঠিক আছে গিয়া কইলাম সবাই কি খুশি, একদিনে 1,000 টাকা সবাই অনেক খুশি, এরা খুশি আমি তো খুশি না, কারণ এর চেয়ে বেশি টাকা আমি ইনকাম করছি, আমার তো ভালো লাগে না। তারপরে এইভাবে ঝগড়াঝাটি শুরু হইলো, 1-1.5 মাসের মাথায় খুব ঝগড়া। আমি রাগ করে কি করলাম, ভোরে দুইটা চটকোনা দিয়া দিয়েলাম ওকে বাপের বাড়িতে, ওর দাদির কাছে নিয়ে দিয়েলাম, গিয়ে যে দাদি আপনার নাতিন দিয়ে গেলাম, আমিও নাই, আমার এই অশান্তি ভালো লাগে না, আমি যেতে শিখা। পরে আমি রাগ করে আইসা বললাম, আমি রাগ করে গেলাম গা আপনার ইসে কক্সবাজার, কিছু টাকা পয়সা দায়ী আছিল কক্সবাজার গেছি, পরে আমার স্ত্রী অনেক ফোন টোন দেওয়ার পরে আমি আবার আসি রাগ করে।
আচ্ছা,
আসার পরে ওদের বাড়িতে যাই, ওদের বাড়িতে গেছি পরে আবার যাই হোক যেভাবে মিলটিল করে আমি আবার বোনিয়া অঙ্গ বাড়িতে গেলাম। যাওয়ার পরে আমার মা খুব মানে একটা খারাপ ব্যবহার করলো, মানে বউরও জায়গা নেই আমারও জায়গা নেই।
আচ্ছা,
এখন কি করুম, আবার চলে গেলাম, আবার চলে গিয়ে আলাদা বাসা নিলাম, যেখানে আমার একটা বালিশও ছিল না, একটা প্লেটও ছিল না, কিছুই না। তো ওর দাদি একটা প্লেট দিছিল, আর আব্বা একটা তোষক কিনা দিছিল, একটা পাতিল, এইভাবে কিছু দেয় আমরা চলতে থাকি কিছুদিন। এবং ওই যে ওর দাদার সাথে আমি কাজে যাই দলিল লেখার কাজে, ওখান থেকে পাই মোটামুটি খারাপ না, কাজ হইলে 500-700-1,000-1,200 টাকা পাই
প্রতিদিন।
হ্যাঁ, প্রতিদিন ওই 2 দিন বন্ধ, শুক্র শনি বন্ধ,
মানে দলিল লেখেন?
হ্যাঁ, দলিল লেখা মানে কাজ শিখতেছি।
আচ্ছা,
তো 2 মাস না যাইতেই আমি কাজ মোটামুটি শিখে গেছি, যে কাজ শিখতে লাগে 6 বছর, 7 বছর, 10 বছর, 2 মাস না যেতে কাজ শিখে গেছি। তো এইভাবে চলতে চলতে একদিন আমার এক মানে আমার শ্বশুরের মামাতো ভাই আমার সেম বয়সী বলতেছে, আমার পয়সার তো কাজ আছে, আমি না কই চলো এক জায়গায় যাই, চলেন যাই। যাওয়ার পরে গিয়ে দেখি তাস খেলে, কিভাবে কি করে আমি বুঝি না, 200 দিলে 400 দেয়, মানে এইভাবে টাকা
জুয়া যেটাকে বলে সহজ ভাষায়।
হ্যাঁ, আমার বলে জামাই টাকা আছে, আমি গা আছে কত কয় দাও 100 দাও, দিছি আমার 200 দিছে, আবার 200 আছে, আমি গা আছে দিছি 400 দিছি, এইভাবে কত কত আমি 2700 টাকা আমার বেশি দিল, কিসের টাকা আমি বুঝলাম না। পরে কাহা জায়গা আয়া বললাম, ওই টাকা কয় টাকা তুমি দিচ্ছ, আমি জিতলাম কিভাবে, আমি তো কিছু করি নাই, কই তুমি এইভাবে দিচ্ছ বুঝলাম মনে পরে। পরে এরকম অসাধ্য রেগুলার যেতে যেতে আমি একটা মানে
নিশায় পড়ে গেলাম,
নিশায় এখন জুয়ার নিশায় পাইলো আমার, এটা শ্বশুরবাড়ি এলাকায়, এদিকটা আমাদের এলাকায় যাতায়াত হয় না, তখন শ্বশুরবাড়ি এদিকটা কাজ করি জুয়া খেলি, কাজ করি জুয়া খেলি, প্রথম কয়েকদিন ভালো দিচ্ছি, চিতার পরে এখন যদি 1500 টাকার কাজ করি আইরা আইসা হারি 3,000, 1500 টাকা ঋণ থাকি, বাজার সাহেব টাকা দিতে পারি না, কিনলাম তো 1 কেজি চাল 1/2 কেজি তেল এইভাবে, মোটামুটি শ্বশুর বাড়ি থেকে টুকটাক টুকটাক চালায়।
আচ্ছা,
আর দাদি খুব আদর করতো, তো এইভাবে চালাইতেছে। আমি জুয়া খেলতে 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 খুব এখন আমার সাথে আমার ফ্যামিলিতে ঝগড়া হয়। ঝগড়া হওয়ার পরে মারামারি, অনেক মারামারি হয়েছে আমার সাথে আমার স্ত্রীর সাথে। তো ওদের বাড়ি থেকে কয়ে হবো এত দূরে রাখা যাবো না, আমার বাড়ির সামনে না হবো, ভাড়া দিই আমার শ্বশুর বাড়ির কাছাকাছি আমাদের রাখবো যাতে ঝগড়া না হয়। তো কাছাকাছি না রাখছে, ওই জায়গায় জুয়া খেলি, কোনো বাধা আমি মানতেছি না।
আচ্ছা,
অনেক মারামারি হয়, জুয়া খেলতেছি, কিস্তি উঠাই, ওর জিনিস নিয়ে বন্ধক রাখি আর বন্ধক আনি ছুটাই না। এভাবে আমি কোনো কাজের টাকা একটাকেও কিছু করতে পারতেছি না।
মানে কিস্তি রাখেন, মানে বন্ধক রাখার পর্যায়ে চলে গেছেন জুয়া খেলতে গেলে?
হ্যাঁ, জিনিস অনেক জিনিস আমি বন্ধক রাখছি, বিক্রি করে এসে বলছি বন্ধক রাখছি, মিথ্যা কথা বলছি ভাষা এসে। এদিক দিয়ে যে আমি ফতুল্লা যে দোকানটা ছিল আমার, ওই দোকান যার নামে রাখছি ওই অভিমানী করছে, জানি আমি ওই এলাকায় যেতে পারব না। মামা আমার বিপক্ষে, ও বলছে এই দোকান ওর আমার না, আমি আর কোনোদিন যেতে পারিনি, দোকান ওর বিচার খেয়ে ফেলেছে, আমার সব শেষ।
কাজকাম করেন শুধু জুয়ার পিছনে? সময়
এখন জুয়ার পিছনে, কাজে অফিসে যাওয়ার আগে জুয়া খেলি, অফিস থেকে আইসে আবার জুয়া খেলি।
আচ্ছা, খেলতেন কেন? মানে কিন্তু কন্টিনিউয়াসলি তো হাঁটতেছেন, তারপরেও কেন খেলতেন?
ওই আজকে হাসি মনে হইতেছে যে আবার জিতবো,
এইটাই মনে হওয়াতেই এত এত লস।
পরে আমার দাদা শ্বশুর একটা জায়গা নিব, 35% জায়গা 1,00,000 টাকা, বলছে যে এই যে এতিম মেয়েটা ওর দিমু জায়গাটা, এক লোকের বলছে জায়গাটা দেন। ওই লোকে আবার আমারে বলছে কি রে তবে বলে জায়গা দিব, শুনলাম লিগা তবে লিগা দিতেছি, আমি কইতে পারি দিব কয়তো দিই, সরকারে যখন কইছে মানে সরকার সব বলতো দলিল লেখক তো তাহলে দিমু। তো রেজিস্ট্রি করতে গেলাম আমি, আমি নিজে তখন আমি কাজ শিখে গেছি, গা 2-3 মাসের মাথায় কাজ,
মুহুরি যেটাকে বলে।
হ্যাঁ, দলিল লেখক।
আচ্ছা,
আমি মুহুরি ছিলাম, লেখক হয়ে গেছি।
আচ্ছা,
তখন আমি নিজে গেলাম রেজিস্ট্রি করতে, আমার দাদা শ্বশুর যায় না ওই দিন অফিসে, কি কারণে জানে আমি পরে বুঝতে পারছি। জমির যে মালিক ছিল, মূল মালিক 2 মহিলা, এক মহিলা যায় নাই, গেছে অন্য মহিলা, ওই মহিলা কোনো মালিকই না, কিন্তু ওই মহিলার থেকে আমি দলিল রেজিস্ট্রি করে নিলাম।
আমি ঠিক বুঝিনি, আরেকবার যদি একটু বলেন।
জমির মূল মালিক ছিল এক মহিলা, মানে দুইজনে ছিল, একজনে পুরাটার মালিক আর একজনে অল্প কিছু, দেখা গেছে 35-এর মধ্যে হয়তো 2 শতকের মালিক। কিন্তু ওই 2 শতকের মালিকের মহিলা গিয়ে লিখে দিয়েছে অরিজিনাল যে বাকি 33-এর মালিক উনি যাই নিয়ে অফিসে।
আচ্ছা,
ওনারটা অবশিষ্ট রয়ে গেছে, কিন্তু দলিলটা আমি কইরা নিয়েছি।
কিভাবে করলেন?
রেজিস্ট্রি অফিস থেকে করছি, এটা সারারও দেখে নেই, আমি ফাঁকি দিয়ে যাবো করছি,
মানে ওই মহিলার জায়গায় অন্য মহিলাকে বসা দিয়েছেন,
ফাঁকি দিয়ে কইরা নিয়েছি। কইরে নিয়েছি পরে আমার কইতাছে তো টাকা জোগাও, তুমি কিছু জায়গা দিবো 3.5% জায়গা দিবো, দাদা শ্বশুর বলতেছে।
এই দলিলটা আপনি কার জন্য করলেন?
এটা আমার দাদা শ্বশুরের নামে করলাম।
দাদা শ্বশুরের নামে করলেন, ওই মহিলা জানেও না বিষয়?
না, ওই মহিলারা জানেও না, বলতে গেলে ওই মহিলা
দখলে ছিল, কার
দখলে? আমাদেরই ছিল।
আচ্ছা,
পরে আমার দাদা শ্বশুর বললো যে তুমি দিন ওই জায়গাটা, তো টাকা পয়সা জোগাড় রেজিস্ট্রি করে নিতে হবো না, আমি কতটুক দিবেন? 3.5% তোমার দিন, তোমার দাদা শ্বশুরে 8 দিন 11% 1,00,000 রেজিস্ট্রি করতে হবো। তখন আমি মনে মনে চিন্তা করতেছি দলিলটার কাগজ তো ঠিক না, এই জায়গা দিয়ে কি আবার কই না, জায়গা তো দখলে আছে, ভিতরে কি
বিক্রি করেন? তার তো আঙ্গুলের ছাপ লাগে, ছবি লাগে।
এখন ওই ফুসুর সঙ্গে পরে আসতেছি, এরপরে এরকম দলিল আমার হাতে মিনিমাম 100 হয়েছে,
এই 2 নম্বরই দলিল।
হ্যাঁ, আসতেছি পরে যখন আমি চিন্তা করলাম না এই জায়গায় কেউ কিছু আইসা করতে পারবো না, কারণ আমার শ্বশুরবাড়ির একটা প্রভাব আছে ওই এলাকায়।
আচ্ছা,
জায়গা তো আমাদের দখলে, তো 3.5% কত দিতে হইব? কইলো কত, 40,000 টাকার মতো। কিন্তু টোটাল 35% নিলে 1,00,000 টাকা দিয়া, আমার থেকে 3.5% নিতে আছে 40,000 টাকা, আমার টাকা নেই দাদা। তো হারটা কি করছো? গলার হার আছে, কয়তো ই করো, আমি চাকরি শ্বশুরে পাঠাইলাম, আমার স্ত্রী পাঠাইলাম, যাও গিয়ে বিক্রি করে টাকাই না দাও, বিক্রি করে টাকা দিছে, জমি রেজিস্ট্রি করলো, ওই দলিল আমি নিজের হাতে করলাম।
ওটা নাম্বার
না, ওটা মানে ওটা রিগেল, কিন্তু পিছন থেকে
আলটিমেটলি সেটা বলতেছে ওই দলিলের এগেনস্টে যত দলিল হবে পরে সবই 2 নম্বর।
পরবর্তীতে জায়গাটা রেজিস্ট্রি করে নিয়ে নামজারি নামজারি করে দিল, সবকিছু করে এর কাছে কাগজপত্র রাখলাম, আর কিছু নিলাম না। পরে ওখানে একটা ছোট একটা ঘর তুললাম, যে ধার দেনা করে ছোট একচালা ঘরের মতো, গ্রাম্য ভাষা বলে ছাপড়া ঘর। জমিটা ছিল চকের মাঝখানে, একদম নির্জন, মানুষ দিনের বেলা যেতেও ভয় পাইতো, একটা ওইখানে নাকি সাপ থাকতো, কিন্তু আমি কোনোদিন দেখিনি। পুরানা 2টা ইগা ছিল আপনার বড়ি গা, পরে আমি যাওয়ার পরে সব পরিষ্কার করছি। পরে ওই আমার দাদা শ্বশুর বাকি যে জায়গাটু টান জায়গা ছিল, ধরেন 8-এর মতো বাকি জায়গাটুকে আর নিজের টাকায় আবার ভরাট করছে, ওই ভরাট করে যেমন লিখে দিছে ওই ভরাটের টাকা আর আমি দিইনি। আমি ওই যে যা দিলাম 1,40,000 টাকা দিলাম রেজিস্ট্রি খরচ সব সহ, পরে তোর লিখে দিলেন নাতিনের নামে, ওই দলিলটাও আসলে অরিজিনাল হয়নি। গলার হার বিক্রি করে টাকা দিছি। আমাদের বাড়ি তো সবাই জানে যে আমার শ্বশুর বাড়ি কত ভালো, আর জায়গা দিছে বাড়ি করার লিগে। এইটা মামার কাছে খবর গেছে গা, আপনার এই জায়গা তখন গিয়া দেখেন আপনার এখন দুনিয়ার টাকা কামায়, লাখ লাখ টাকা কামায় যাচ্ছে, দলিল লেখক বাড়ি করে ফলাইছে। সবাই জানে আমার কোন সমস্যা নেই, জানুক আমি ছোট একটা ঘর, এর মাঝখানে আমার বউ প্রেগনেন্ট।
ঝামেলা
মানে এদের চোখ ফাঁকি দিতা,
এদের চোখ ফাঁকি
এদের চোখ ফাঁকি দিতা
নাকি এটা একটা পুরা চেন, চাইলে দুই নম্বরই করা
যায় মানে। আবার অনেক সময় ফাঁকি দিতাম, কারণ এদের কাছে পকেটে টাকাটা না দিয়ে টাকাটা আমি পকেটে রেখে দিতাম।
এগুলো তো ভবিষ্যতে এগুলো যারা জমি কিনেছে তাদের তো ঝামেলা
ঝামেলা অলরেডি হইতে আছে, আমি মামলা উঠেছি।
মামলা উঠেছি
বিরতি শব্দ আরো একবার, তার মানে আমাদেরকে এ পর্যায়ে একটু থামতে হবে। প্রিয় শ্রোতা, এ পর্যায়ে আপনাদের সবাইকে একটি বিশেষ বিষয়ের উপরে দৃষ্টি আকর্ষণ করার জন্য অনুরোধ করছি। হ্যালো ইড 920 অনুষ্ঠানটির দ্বিতীয় বই এই মুহূর্তে বাজারে, জীবনের গল্প 2 পার্ট 2 নামে, এবং এই বইটি যারা সংগ্রহ করতে চান তাদের সবার জন্য বলছি, কারণ এই বইটি একটি বিশেষ চমক হিসেবে বাজারে এসছে। এবং আপনাদের অনুরোধে খুবই অল্প সংখ্যক কপি নিয়ে আমরা বাজারে এসেছি। যারা এই বইটি সংগ্রহ করতে চান ফোন করবেন 16297 এই নাম্বারে। আমি আবারও বলছি রকমারি ডট কম এর 16297 অর্থাৎ 16297 এই নম্বরে ফোন করে বললেই হবে, বই আপনার ঠিকানায় পৌঁছে যাবে। বইয়ের নামমাত্র মূল্য হচ্ছে 150 টাকা। এছাড়াও আপনি সংগ্রহ করতে পারেন ফার্মগেটের UCC বুক হাউস থেকে, এবং সেখানকার ফোন নাম্বারটিও আমি দিয়ে দিচ্ছি, চাইলে ওখানে ফোন দিয়েও আপনি হোম ডেলিভারি পেতে পারেন 0184052197। আমি আবারও বলছি 01840521797। জীবনের গল্প 2 নামে বইটি বাজারে এনেছি আমি, এবং বইটি আমার লেখা। ওকে, 4 মিনিটের ব্রেকের পর আমি আর জেকে দিয়ে আবারও আপনাকে সঙ্গে করে ফিরে আসছি রাজীবের জীবনের অপ্রিয় সত্যে। শুনছেন রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্ট, যাহা বলিব সত্য বলিব। স্বাগত আরো একবার, শুনছেন এবিপি রেডিও FM 99.2 আপনার সঙ্গে, এবং শুনছেন রাজীবের জীবনের অপ্রিয় সত্য। প্রিয় শ্রোতা, অনুষ্ঠানটিতে যারা আসেন তারা নিজ ইচ্ছায় স্ব ইচ্ছায় এসে কনফেস করেন, এই অর্থে যে তাদের মতো করে ভুল সমাজে যাতে আর কেউ কখনো না করে। তারা দেখিয়ে যান কেন অপরাধী হয়েছিলেন এবং কি অপরাধ তারা করেছেন, শেষ পর্যন্ত তাদের পরিণতি কি হয়েছে। তারই ধারাবাহিকতায় 165তম পর্বে যাহা বলিব সত্য বলিব মঞ্চে মুখোমুখি হয়েছে রাজীব। আমরা কথা না বাড়িয়ে আবারও ফিরছি রাজীবের কাছে। রাজীব, আমরা যে জায়গাটিতে বিরতি নিয়েছিলাম ঠিক সেখান থেকেই আরো একবার শুনতে চাই। তারপর
তারপর সংসার ভালো চলতেছে, এখন মোটামুটি ভালোই চলতেছে, কাজ করতেছি, এখন খেলাধুলাটা একদম কমাই দিচ্ছি।
জুয়া খেলা?
হ্যাঁ, মানে কমাই দিচ্ছি, মোটামুটি অনেক কমাই দিচ্ছি, কি যাই না ওদিকে, ইজ্জতের ব্যাপার। এখন বড় বড় লোকের সাথে পরিচয় হয়ে গেছে, এলাকার যত সিনিয়র লেভেলের সবার সাথে ভালো একটা সম্পর্ক হয়েছে, কাজ জানি, কাজের ক্ষেত্রে সম্পর্ক হয়েছে, জামাই। এখন তো আমার চকের মাঝখানে বাড়ি, একদম খুব শিগগিরই মানে হইব, ডেলিভারি হইব। খুব শীঘ্রই বলতে গেলে 2 মাসের মধ্যে হইব বা 1.5 মাসের মধ্যে হইব। পরে রোজার ঈদের 2-3 দিন পরে আইসা বললাম। আসার পরে আলাদা একটা বাসা নিলাম, আলাদা বাসা নিচ্ছি পরে ভাড়া, আর নিজের বাড়িতে গেলাম না, কারণ চকের মাঝখানে তো ডর ভয় লাগে, এই সময় না থাকলেই ভালো। ভাড়া নেওয়ার পরে ও বাসায় কিছুদিন থাকছি, ছোট্ট একটা রুম, একদম ছোট্ট একটা রুম। এখন থাকার পরে পাশের রুমে আবার কিছু ব্যাচেলার থাকতো, এটা ওরা একটা ফ্যাক্টরিতে, প্রিন্টিং ফ্যাক্টরিতে চাকরি করতো, 4 জন লোক ছিল, একজন গাইবান্ধা, একজন রাজশাহী, একজন বুলতাগাউসিয়া, আরেকজনের বাড়িটা স্মরণ নেই, ভালো লোক সবাই, মানে 4 জনই খুব ভালো। তো বাসায় থাকছি, খুব গনায় ডেলিভারিটা, ডেলিভারি খুব শিখি যাইছে বললো। হঠাৎ করে একদিন বললো ভালো লাগে না, এর মধ্যে আবার আসলো কুরবানি, কুরবানির বড় বড় লোকের সাথে চলাফেরা করে এখন একদিন হঠাৎ কেরিয়াদের সাথে খেলতে পারে মানে এলাকার রানিং মেম্বার এলাকার মাতবর খুব গণ্যমান্য লোক এলাকার খুব অনেক সিনিয়র আমার ডবল বয়স এরকম একটা অবস্থা এদের সাথে বসে পড়ছি আমি জিতলাম অনেকগুলি টাকা জিতার পরে আমি দেরি করিনি আমি আমার এক বন্ধুরে ফোন দিলাম আর এক ভাইরে ফোন দিলাম ঢাকা থেকে ফিরে আসি আসছি আসার পরে এই এলাকায় আসছি এখানে আসার পরে এখানে একটু ওই যে আমার যে ওই যে ছোট কালে যখন মামার ওখানে থাকতো একটা ফিজিক্যাল রিলেশনের সম্পর্কটা ওই জিনিসটা আবার একটু নাড়াচাড়া দিয়ে উঠলো এখানে আসি এখানে এসে গুজা যাওয়ার পরে টাকা দিচ্ছি পরে আবার ওই যে মদ খাওয়া শিখলাম বন্ধুগণ নিয়ে কাকরেল নিয়ে বাড়ি নিয়ে মদ খাওয়াইলাম আমি খাইছি আবার এখানে আসি আসার পরে এখান থেকে 5 কেজি টমেটো 5 কেজি শশা আরো অনেক কিছু মানে মটরশুটি কিনে নিয়ে গুলিস্তান থেকে ফল টল কিনছি কিনার পরে রাত জাগের থেকে মিষ্টি নিয়ে বাসায় গেছি বাসায় যাওয়ার পরে বউ বুঝতে পারছি যে খেয়ে এসে আর কিছু বলে নাই আমি শুয়ে বসছি পরের দিন সকালবেলায় বউ সমস্যা হাসপাতালে নিয়ে গেলাম নিয়ে যাওয়ার পরে তার ওই দিন ওই বিকালে আমার এই যে মেয়েটা হইল
আচ্ছা
মায়ের ফোন দিলাম মা তুমি নাতিন হয়েছে আহত দেখে দাও আমি তখন মিঠুর হসপিটালে ইঞ্জেকশন কিনতে এসেছি ওই মুহূর্তে ডেলিভারি হয়েছে একটা রাগ আসবো না অনেক ফোন টোন দিয়ে অনেক কান্নাকাটি করে যাই হোক আমি যাওয়ার আগে গিয়ে দেখি সবাই আইছে অনেক লোকজন পরে এই যে ওখান থেকে যে হোক 4-5 দিন ছিল থাকার পরে বাসায় গেলাম আমার বড় খালা থাকলো আমার বোর সাথে আমার আমার বাড়া বাসায় ওখান থেকে ওই যে ভাড়া ছিলাম ওখানে যে পাশের রুমে কিছু লোক থাকতো ওরা দেশে থেকে আইসা দেখি এই ঘরে একটা বাচ্চা হয়েছে খুব সুন্দর ওরা কোলে নিত যখনই আমরা ঘরে না থাকতাম ইচ্ছাকৃত ভাবে কোলে নিত কোলে নিয়ে হাঁটাহাঁটি করতে একটা সম্পর্ক হইলো ওদের সাথে চারজনের সাথে খুব ভালো একটা সম্পর্ক ওরা ব্যাচেলার মানুষ আমরা এই স্থানীয় ভালো সম্পর্ক এখন সবাই খুব ভালো খুবই ভালো ওখান থেকে আবার ওই ছোট রুম থেকে বাচ্চা হওয়ার পরে আমরা একটু বড় রুম নিলাম কারণ সারা বাড়িতে যাওয়া সম্ভব না বাচ্চা বড় না হওয়া পর্যন্ত এখানে প্রায় তো 1 বছরের উপরে ছিলাম মেয়েও আস্তে আস্তে বড় হইতেছে এদিকে ওদের সাথে সম্পর্ক ভালো পরে একদিন কিভাবে কিভাবে জানি আমার একজনে খবর দিল যে জামাই আপনার তো জুয়া খেলেন তো ওই এলাকায় অনেক বড় জুয়া খেলা হয় কেমন ওখানে 500 টাকা নোটের কোন ই নেই মানে 500 টাকা কোনো কিছু না আমি তো অনেক বড় 1300-1400 নিলে হইব হইব আমি বলে আমার টাকা আছে নিয়ে যাচ্ছি আমার কাছে মোটর সাইকেল আছে আমি টান্ডা ঘরে থেকে টাকাটা নিয়ে গেলাম যাওয়ার পরে বসার পরে আমি টাকা দিতে গেলাম অনেক 60-70 হাজার টাকা দিচ্ছি তখন যা মানে নিল ও আমার বলতেছে আমার হাওলাত দি টাকা আমি না হাওলাত দিব না হাওলাত দিছে মোবাইল টোবাইল বন্ধ করে রেখে হাওলাত দিছে ও সে এলাকায় দিচ্ছে আমি জামাই আইছি বলে আমার তো মোবাইল লেগে গেছে টাকা দেয় না এখন আমি হিসাবে আরতি আমার চালান বেনা দিচ্ছে ঝগড়াও করি নাই টাকাও দেয় না আইছি বাড়িতে এসে বলে বুঝে গেছে টাকা কো বি টাকা আছে একজন নিছে কয় না টাকা তুমি আইছো আবার এখন ওই যে চারজনের মধ্যে একটা লোক সাইফুল করে নাম ও আবার একটু ই করলো আমার বড় একটু উস্কানি দিল জুয়া খেলে যাইছি যত যাই কোন জুয়া খেলছে বেশি বোঝেন আপনার জুয়া খেলছে আপনার জানেন আর খেলে গেছে আপনার সমস্যাটা কি আবার বললো ঝগড়া হইলো ঝগড়া এরকম মোটামুটি ঝগড়া হয় মিল হয় গেছে এখন এদিক দিয়ে আবার জুয়ার নিশা ধরছে আমাদের এখন বড় আগে তো খেলছি 200-100 এখন খেলে 5,000-10,000 একটা ই সেই জায়গায় বললে 2-3 লাখ নাই খেলতে খেলতে অনেক টাকা ঋণ হয়ে গেলাম অনেক প্রচুর টাকা মানুষ যে কাজ দিতেছে কাজ আর করি নিয়ে দুই নম্বর কাজ দোক আর 1 নম্বর কাজ দোক কাজ আর করি না টাকা নিয়ে খিল্লাই বলে থাকি কাজ ঘুরাই যাচ্ছে এমন করতে করতে বাড়িওয়ালার সাথে বউর সাথে ঝগড়া হইলো বাড়িওয়ালা স্থানে আমার বউ স্থানে আমি তো জামাই কি নিয়ে জানি ঝগড়েছে আমি কিছু করে আমি এই পাশে থাকুম না কেন থাকবো না থাকুম না আমি আমি থাকুম না কইলে আমি তো এখন সম্ভব নাই চকের মাঝখানে যাওয়া কয় বিল্ডিং তোলো ঘর তোলো তোমার কাছে টাকা আছে না পয়সা পরে আমি চিন্তা করে দেখি করতে পারো একটু কষ্ট হইব ইটালারে ফোন দিলাম বালুওয়ালা সবাই ফোন টোন দিয়া কহ মাল পাঠাই দিতেছি কালকা আমি টাকা কামাই সবাই ফোন দেওয়ার পরে আমার সবাই মাল দিচ্ছে টাকা ছাড়া একটা টাকাও দিইনি সবাই মাল দেওয়ার পরে আমি বিল্ডিং এর কাজ ধরলাম আর ওই যে সাইফুল ও আমার সহযোগিতা করলো ও আমার সাথে সাথে লেবার গো সাথে সাথে কাজ করে কিন্তু আমি একটা একটা ইট আমি নিজে পানি দিয়ে ভিজাই না ও মাথায় করে মাটি ফেলায় ওর উদ্দেশ্যটা কি ওর লাভটা কি এখানে পরে ঘর টর তুলছি তোলা জীবাবক তোলার পরে অনেক টাকা ঋণ নেবে অনেক টাকাই মানুষের থেকে ধার ধার করে সুদে টাকা নিতাম 1 লাখ টাকায় বছরে 60,000 টাকা তেম করে 1,60,000 টাকা বছর শেষে দিতে দিব
1 লাখ টাকায় 60,000 টাকা সুদ বছরে
বছরে 50,000 টাকায় 30,000 টাকা এইভাবে টাকা নিতে নিতে 13-14 লাখ টাকা নিচ্ছি ঋণের কাছ থেকে হ্যাঁ এগুলি নিয়ে আবার ওই যে মানুষের সুদাইছি যাগো কাজগুলি না করছি
এখন একজনের কাছ থেকে আরেকজনের কাছে দিয়েছেন
দিছি তারপরে ঋণ হয়ে যাই অনেক মাথা অনেক নষ্ট হয়ে গেল গা বাড়িটা বিক্রি করে দিয়ে আমি ঋণ দিলাম তো একদিন তো আমার এক লোক আত্মীয় উনি বলে কি কাটাকাটি খেলো তোমার অন্য খেলা দেখাই উনি আমার নিয়ে দেখাইলো 110 ক্লাবের খেলা এটা খেলো এটা খুব ভালো তো এই খেলা দেখি হওয়া ভালো পরে এখানে দেখি ভালো তো ভালো টাকা লাভ করা যায় কিন্তু যায় বেশি। এখানে ওই জায়গাতে আমি 2 লাখ টাকা তো সারাদিন খেলতে পারি, যে 2 লাখ টাকা তো 20 মিনিটও খেলতে পারি না জায়গা। তা নিশা পেয়ে গেছে এইভাবে এইভাবে অনেক টাকা আবার হারা ধরলাম। হাতে 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 এক পর্যায়ে একটা কাজ আসলো, এটা রেস্টিজি খরচ 13 লক্ষ টাকা, রেস্টিজি খরচ কন্ট্রাক্ট নিলাম 13 লাখ টাকা। সেইভাবে পারি থেকে আমার টাকা নিতে হবে, টাকা নিয়ে আমি দিয়ে দিচ্ছি টাকা। এটা রেস্টিজি ছিল পুরো জমিটি খাস সরকারি, সম্পূর্ণ খাস। দলিলের ভ্যালু ছিল প্রায় 1.5 কোটি টাকার মতো, সম্পূর্ণ খাস, কোনো মালিকানা নেই। সব কাগজ বানায় ভুয়া কাগজ বানায় অফিসে রেজিস্ট্রি করছে, করার পরে 2,87,000 টাকা আমার লাভ হয়েছিল। এই টাকাটা ওইটা আমি ঘাটতি পূরণ করলাম। এখন ঘুরি ফিরি বলতে গেলে আমি একটা গাড়ি ভাড়া নিয়ে ঘুরি, যা দৈনিক খরচ 8,000-9,000 টাকা, কাজ করি আর ঘুরি, প্রাইভেট এলিয়ান গাড়ি নিয়ে ঘুরি। একদিন একজনে কয়, তুই এত টাকা গাড়ি নিয়ে গাড়িটা খেয়ে দি, গাড়ি খেয়ে দিন কেমনি পাটি আসেনি, খেয়ে দে দেখ পারস নিয়ে খেয়ে দি না, এগুলি আমার মাথায় খুলে না। পরে আমি মাথায় ই করলাম না, কিন্তু খেলতে খেলতে এক বলতে অনেক টাকা আবারও পুনরায় ঋণ হয়ে গেছি, আর ভাল লাগে না। পরে একজন যায়নি আমার ওয়ান টেন ক্লাবটা চিনে এলো, এরা জিজ্ঞেস করলাম, আচ্ছা ভাই আপনার কাছে কোনো পার্টি আছে দোলাই খেলার? কেন আমি কি গাড়ি আছে, কি গাড়ি দেখে যাবো? আমি হ্যাঁ দেখেছি, দাম কত? আমি 10 লাখ দিকে রাজি হয়ে গেছে, পার্টি এলে দেখে যাবো? আমি হ্যাঁ দেখে যাবো।
এটা আপনি কোথা থেকে পেলেন গাড়িটা?
গাড়িটা আমি যেখান থেকে ভাড়া নিচ্ছি, মানে একটা সম্পর্ক হয়ে গেছে, ভালো একটা সম্পর্ক হয়ে গেছে আমার বিশ্বাস করে। পরে 10 লাখ টাকায় এরাও রাজি হয়ে গেছে, রাত্রে একদিন দেখা এলাম, 3,000 টাকা দিল আমাকে। এখন তো গাড়ি তো আমার না, গাড়ি তো অন্য মানছে। পরের দিন সকালে ফোন দিলাম, আমি আরো টাকা লাগবো, 25,000 টাকা, আরো 22,000 দিছে, 25,000 টাকা দিল। এখন তো মাথায় নিশা, 10 লাখ টাকা এটা খাইতে দিব আমার যেভাবে। পরে আমি একজন লগে পার্টনার নিলাম, যে এটারে 5 লাখ টাকা বেশি কিভাবে, পরে মাইরা ফেলাই দেবে, পরে মাইরা ফেলাই আপনারা 2 লাখ আমার, 2 লাখ 1 লাখ দালালের, এই জায়গায় আমি চিরা দিয়ে করতেছি, 5 লাখ আগে হাতে রাখছি, আর কোনো দালালই দিব না, 3 লাখ আমি নিবো আর 2 লাখ দিব, মানে
আরে মারবেন আমি ঠিক বুঝিনি,
মানে গাড়িটা যা। পরে মাইরা ফেলাম, মাইরা ফালাইয়া এটারে 5 লাখ টাকা বিক্রি করো, আমি একজন পার্টনার নিলাম আমার সহযোগী, আপনি নিবেন 2 লাখ, আমি নিবো 2 লাখ, আর 1 লাখ দালালে দিব, কারণ একজন মাইরা এত কম টাকা আমি কি হ করবেন অভাবে আছি, মানে ওই অজুবা খালে কহ করুন। এতে গেলাম সারাদিন, সারাদিন ঘুরছি, ফ্যান্টাসি ফ্যান্টাসি অনেক কিছু ঘুরা গিরা, রাত্রের 11টা বাজে বিক্রমপুর গেছি। যাওয়ার পরে গাড়িতে তেল নেই, আমার জিজ্ঞেস ভাই টাকা আছে? আমি কহ আছে তো, দেন 1,000 টাকা দেন, তেল ভরি, তেল ভরছে। তেল ভরার পরে মানে ওরা আমার লগটা জিজ্ঞেস কিভাবে কি করুম, রানিং এ করুম নাকি থামায় করুম? না রানিং এ করলে যদি ফালাই দেয় তো আমরাও মরুম অ্যাক্সিডেন্ট করে।
ওকে ড্রাইভার,
হ্যাঁ মানে ও মালিক,
গাড়ির মালিক,
হ্যাঁ মালিক, মানে ভালো একটা সম্পর্ক হয়েছে কিন্তু ভাড়া নিত।
আচ্ছা আচ্ছা,
আগে থাকতে সম্পর্ক ছিল, পরে কিন্তু এরকম চিন্তা ভাবনা কখনোই ছিল না, ও বন্ধু ছিল। পরে যেমন টাকা জুয়া খেলে হাইরা গেছে, মাথা নষ্ট হয়ে গেছে। পরে যে কোনো বিক্রমপুর একটা স্থানে, বিক্রমপুরের শুরুটা যেখান থেকে, এখানে একটা স্থানে রাত্রি নির্জন 11টা-11:30 বাজে মাঠের একটা সাইডে, পরে নিয়ে থামাইছে। আমি আপনি তো খারাপ, আমি টাকা লই দিয়েছি, আপনার টাকা দিতে হবো না, কাছে জানাইতেছে। আমি হ্যাঁ থাকো, তা আমি ঘুরাই যা ইশারা দিছে, ওই খালি ধৈর্যা বুঝছো কোনো ই নেই, আমি একে নগদই কিনা, আরে ফাঁসি দিয়ে মাইরা লাগছে। তখন এই লোকের এই এলাকায় সবাই দেখছে আমার সাথে ঘুরে, এই বডিটা এখানে পাইলে আমি ফেসে যাবো, আর ব্রিজের উপরে থেকে নদীতে ফালাই দিই, বাঁচতে বাঁচতে যাবো না। গাড়িতে উঠাইছি, জীবনে তো করিনি, ভাবলাম মারা গেছে, মানে দুইজনে মিললে ওই বডিটারে আলগাইতে পারিনি, এত ওজন। পরে পিছনে উঠাইছি, উঠাইছি পরে ওই পিছনে বইব না, আমি আপনি দুইটা বোন করবেন যে মেয়ে কি বেরাম হয়েছে, হসপিটালে নিতে আসি, কেউ জিগেলে, আর আমার এলাকায় সবাই চিনে, কেউ জিগেবো না। পরে আমি পিছনে বোম না, ডর করে মরিয়া গেছে, মারা হয়েছিল, উনি মুখ দিয়া রক্ত রক্ত হয়ে গেছি। পরে আমি ও আমার সামনে, আমার সাথে সামনে বইল, টোল প্লাজা তো ব্রিজে টোল দিতে হয়, ওখানে এক প্রাইভেটের সাথে আমার লুকিং গ্লাস, ওর লুকিং গ্লাস বাইচে গেল। তো কি জানি কইছে, আমি টোলও দিই নি কিছু না, গাড়ি টান দিচ্ছি, টান দিচ্ছি পরে পিছনে পিছনে আইতেছে। এখন বডিটা যে ব্রিজের উপরে থেকে ফেলাম, এই স্কোপ পাইতেছি না খুঁজে, ব্রিজটা পার হয়েছে, পুলিশের গাড়ি সিগন্যাল দিচ্ছে। এখন মাথা আরো গরম হয়ে গেছে, পুলিশের গাড়ি যেখানে সিগন্যাল দিছে তার অপোজিট সাইডে আমার বাড়ি, যেটা বিক্রি করলাম কিছুদিন আগে, কিন্তু ওখানে আছি আমি। এখন আর মাথা ঠিক নাই, গাড়ি মেন রোডটা না ইয়া হাইওয়ে রোডে ঢুকে গেছি শাখা রাস্তা, অনেক ভিতরে গেছি, অনেক ভিতরে, এক মহল্লার ভিতরে, ওটা পড়ে গেছে আরেক থানা। লগারটা করলো কি নাই নই, আমার কটা টাকা দিত 7টার বাজে প্রায় 3টা, টাকা না নিয়ে ওই দূর ওই আমার ফালাইতে গেছে, সকালে কোনো রুম নেই, এখন আমি একলা কি করবো? বডি দিয়ে আমি গাড়ির থেকে মাত্র বাইক করছি, তাই না এসে কতগুলি কুকুর এসে ফেরত দিকে আমার বেড়ায় গেল। আমি কোনো ভয় পেঁচেছি না, আমি ওটা ফালা মুখই এখন ওটা টাইম না হেসে নিয়ে ধান খেতে ফেলাইছে। ধান খেতে ফেলাইয়া গাড়ির চাবি চুবির গুষ্টি মারি আমি মরুম নিয়ে গেলে কইয়া আমি একের চজ্ঞে হাঁটা ধরছি। এদিকটা ওই যে জাগর দিমু এরা ফোন দিতেছে, আমি কি আপনারাও পলান আমিও পলাই, আমার গাড়ি বিক্রির দরকার নেই, আমার যান বাসায়, আমি তো মানুষ মেটা হলাইছি, নার্ভাস হয়ে গেছি। আমি বাসায় এসি, বাসায় আসার পরে বুঝে গেছি এরকম সকালে আজান দিচ্ছে, ব্যাগ ট্যাগ দিয়ে পুরো শরীর মাখা, আমি কটা কাপড় চাপড় দাও, আমি যাই গা, একটা দুর্ঘটনা হয়েছে, পুলিশ টুলিশ আইলে জানি না কই গেছে। পরে আমি বাসার থেকে পলাই, পানের পরে ওই যে এরা ২৫,০০০ টাকা দিল আমার, ২৫,০০০ টাকার জন্য খুব চাপ দিতেছে, খুব প্রেশার দিতে আছে। আমি কই না আমার সাথে টাকা দিব, আমি তো ধরাই গেছি, এখন টাকা দিব কোথেকে, আমি টাকাটা কিভাবে দিব? পরে বলে যে বাবুক টাকা দিতে, তুমি তো মাল দেওয়ার কথা কইয়া নিছো, এখন টাকা ফেরত দিবা না? আমি না আমি দিতে পারব না, আমার আর ফোন টোন দিয়ে।
কিন্তু মানুষের ডেড বডিটা তো পরের দিন পাওয়া গেল।
বডিটা পরের দিন পাওয়া জানে, আমি তার দুই দিন পরে খোঁজ নিলাম যে লোকটা জীবিত মারা যায়নি।
ও মারা যায়নি? ও
না মারা যায়নি, কোথায় আছে? মিঠুর হসপিটালে।
মাই গুডনেস, তার মানে তো আপনার আরো বড়।
আমি এখন আরো বড় বিপদ না, এখন আমি নিঃশ্বাস নিলাম যে মারা যেহেতু জানে তার মানে আমি বাইচা গেলাম গা। মানুষ মারা গেলে ফাঁসি হয়, বাইচা থাকলে কিছু হয় না, কারণ ওরা যে বাবুক আমি আপোষ করাই দিতে পারো, এটা আমার আস্থা ছিল, কারণ ও তো আমার বন্ধু মানুষ। ওরে আমি যে বাবুক কোমর মাথা ঠিক ছিল না, এটা হয়ে গেছে, এখন আমার সাহসটা বাড়লো, আমি পলায় না থেকে আমি আইসা বললাম, আর কাছ থেকে খবর নিলাম, ও বললো ও মানে এইভাবে ইটা দিল, জবানবন্দিটা স্টেটমেন্ট দিল, যারে মারছিলাম যে আরে গেছিলাম ভালো মানুষ বিশ্বাস করিয়া, ও যে কেন এই কাজ করলো আমি নিজেও জানি না। তোর এই কথা শুনে জানে আমার একদমই পাতলা হয়ে গেলাম যে যাক কোনো ঝামেলা হইব না। আরে জিজ্ঞেস করলো কোনো মামলা টামলা করছে? আমি কইছি যে না আমি কোনো মামলা করি নাই, করবো না, ওর বিচার আল্লাহ করবো। এবার আমি দেশে চলে আসলাম, এখন ২৫,০০০ টাকার জন্য খুব প্রেশার দিতেছে আমাকে, খুব প্রেশার। এখন আমার নিল ২৫,০০০ টাকা যদি না দাও আমাদের সাথে কাজ করো, আমি কাজ করবো না, একবারই না, কোনো কাজ করবো না। আমার খুব প্রেশার দেওয়ার পরে যে কোনোভাবে আবার আরেক জায়গা থেকে একটা জালদলির বাবদ ২,০০,০০০ টাকা নিলাম, ২৫,০০০ টাকা পেড করে দিলাম। পরে উনি আবার পরবর্তীতে ওই যে ২,০০,০০০ টাকা নিয়ে আবার জুয়া খেলি, এইভাবে আবার জুয়া খেলা, মানে জুয়া খেলা আমার এখন পর্যন্ত ছাড়ে নি, আমি কতকালকে রাত্রেও খেলছি, মানে জুয়া খেলা আমার পিছিয়ে ছাড়ে না কোনোভাবে। পরে আবার জুয়া খেলে আসত হই, এখন আমার মাথা গরম, কি করি কি করি। পরে নিজে একটা প্ল্যান করলাম যে এক টাকা মাল দিমু, টাকা এইভাবে এইভাবে দিতে হইব, টাকা দিতে হবো ৫,০০,০০০, আমি এটার মাইরা পারি আর ই করে পারি, আমি এটার আইনা দিন, টাকা অগ্রিম দিতে হইব, কেন অগ্রিম দিব না, তুমি মাল দিবা টাকা নিবা, ওকে ঠিক আছে মাল দিমু টাকা নিমু। আমি এর মাঝখানে অনেক সাহস হয়ে গেছে, এলাকার ভিতরে এখন যারে ভাই তারই মারি, যা পাই তাই রাখি, এলাকা এলাকার বাহিরে দেখেছে অনেক অপরিচিত লোক, বাইরে পাইছি থাপো দিয়ে গলার চেন রাখছি, টাকা পাইছি টাকা রাখিয়া দিছে, এখন আমার কাজ যা ছিল দলিল লেখার পেশা সব গেছে গা, টুকটাক যারা না জানে এরা দেয়, যারা জানে এরা দেয় না আমারই। তখন আরেকটা গাড়ির ব্যাপারে গেলাম, ওদের সাথে কন্ট্যাক্ট করলো, গাড়িটা নিয়া আমি অন্য লোক দিয়া ভাড়া করাই, মুক্তমন থেকে ভাড়া করাই, পরিচয় গোপন রেখে ভাড়া করে আমি ভাড়া করাই। আমি খদ্দর মার্কেট থেকে উঠি, পরিচয় আমার খদ্দর মার্কেটের দোকান আছে মিথ্যা পরিচয়, আমি শ্রীনগর বিক্রমপুর শ্রীনগরে যাই, কিন্তু যারা যা ভাড়া করে ও বলছে ওই এলাকা চিনে, আমি চিনি না, আসলে আমি চিনি না। ওখানে যাওয়ার পরে আমার উদ্দেশ্য আমি মাইরা ফালাই দিব, ফালাই দিয়ে আমি গাড়ি নিয়ে আসলাম। তোরে যখন আমি আমার ছেলেটারে ওই স্পটে নেওয়ার পর ধরতে বলছি, ধরতে গিয়ে একটা ঘুষি গেছে লোকটা ড্রাইভারে, ঘুষি খেয়ে ও মা গুগে চিকে দিয়ে গেছে গা, আমার ফালাই রেখে লোক আইসা বলবো। আমি একা আর ছাড়ি নাই, আমার সাথে জিনিস ছিল, জিনিস বলতে গেলে অস্ত্র ছিল, আমি ওরে একদম চোখ করে দিছি, একদম চোখ, কোনো কথা কবি তোরে মাইরে হলাম, আমি তোরা হাত বান্ধুম পা বান্ধুম মুখে কষ্টিত লাগাম, তোরে যেটা ফালাই থেকে যাবো। ও আর কোনো শব্দ করেনি, আর দেখা দিয়েছি আমার লোকেরটা গেছে গা। পরে অনেক চিল্লে হলে আনছি, ওরা সব কমপ্লিট কমপ্লিট করে আমি কিছু ওরা খালি লাঠিটা পুকুর পার ফালাই দিই, আর জানে মেরে লাভ নেই, আর লাঠিটা পুকুর পাড়ে ফালাইছে, আমিও ছিলাম, এখন গাড়ি দৌড়ছি, গাড়ি স্টার্ট হয় না, মানুষও হিসাব করছে দুই তিনজন, জিজ্ঞেস কি করেন? আমি আমার গাড়ি ঘুরতে এসি, ওই যে ছিলা দিলি শুনলাম, আমি কিন্তু না আমরা বন্ধু বান্ধব কার করলো ওই যে সামনে গেছে। এখন লোকজন অনেক ভিজা গেছে, ভিজা যাওয়ার পরে কেমন জানি মনে হইতেছে যে লোকজন ভিজা গেলে তো অবস্থা খারাপ, আমি কিন্তু এক কাম করেন গাড়ি তো আমার, এই যে চাবিটা রাখেন, আমরা একটু সামনে থেকে আর খুঁজছি, আমরা যাবো না পলাম না, গাড়ি তো আমার, এই যে গাড়ির চাবি দিয়ে গেলাম, আমরা যে কিছু করতে হিনে, আর এত দামি গাড়ি ফালাই না, মানে খুব চালাকি দেখাইয়া ছুটটা আমার লোকের থেকে পলা, তুই যেভাবে পারস পোলা আমার চিন্তা করিস না, তুই পলাই গেছে, আর লোকে আমার জিনিস দিয়ে দিচ্ছে যারা, এখন আমার লোকে কোনো রিকভারি নেই, আমি একদম ফ্রেশ। আমি মোটামুটি 2 কিলোমিটার হাইটে যাওয়ার পরে আমার ওদিক থেকে উল্টা পাশ থেকে আমার 3-4 লোকে ধরছে, কই যাও, তোমার নাম কি, বাড়ি কই, সব কিছু জিজ্ঞাসা করে আমি দিয়েছি, কই আসো তো, ওদিকে ডাকা দিয়েছে, লোক মাইরা ফালাইতে দিয়েছে, যাইতে দিয়েছে। আমি কি আমি না বর্ণনা দিছে তোমার মতো কালো গেঞ্জি পরা জিন্সের প্যান্ট পরা হ্যাংলা পাতলা, এই বর্ণনা ঢাকা থেকে এসে গুলিস্তান থেকে। আমি গেছি ঠিক আছে চলেন, তো একটা কথা বলি, আপনি কে? আমি স্কুলের হেডমাস্টার, আমাকে একটা ফোন ধরে দিই, আপনি একটু কথা বলেন। ফোনে ধরে দিছি, নাম বলবো না, প্রশাসনের খুব ঊর্ধ্বতন কর্মকর্তা। আমি বলছি যে স্যার একটু বললে দেন, আমার এই সমস্যা হয়েছে, কোনো টর্চার যাতে না করে থানায় দিয়ে দেব, কাছে দাও। তো উনি দিছে, ওনার সাথে কথা দুইজনের পরিচয় হয়েছে, হওয়ার পরে ওই লোকটা মোটামুটি আমার মনে হয় এলাকার ভিতরে 2000 লোক হয়ে গেছে, এখন আমার মারবো, ডাকাইতে হাতে না হাতে ধরছে। আমি ওই লোকে বলতেছে আরো 4-5 জন নিয়ে যে একটা লোক আর কেউ টাচ করবি না, ওর পিছনের লোক আছে, ওরে থানায় দিতে হইব, পুলিশে ফোন দিব। দেখো আমার মারে নেই, পাবলিকে কেউ টাচ করে নেই। পুলিশ আসার পরে পুলিশে আমার একটা কনস্টেবলে একটা লাঠি দিয়া বলতেছে, এই বকা দিয়া বলতেছে যে ওরে দি এখন জীবিত রাখছে, আরে মারেন নাকি, আত্মা ভাঙে নাকি, চোখ উঠে নাকি। মনে মনে একজন চি ধরলো যে তুই খালি পুলিশ, তুই অনেক এটা আমি হাত খোলা দে তোরে দেখ মাইরা হলাম তোর।
পাঁচ মিনিটের বিরতির সময় হয়ে গেছে প্রিয় শ্রোতা, 5 মিনিট পর আমি আর জি কে প্রিয়া আবারও ফিরে আসবো রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স যাহা বলিব সত্য বলিবতে। আর যারা বইটির কথা শুনেছেন একটু আগে, তাদের সবাইকে বলছি খুবই লিমিটেড অফার, সুতরাং যত দ্রুত সম্ভব বুকিং দেওয়ার চেষ্টা করুন, কারণ খুবই অল্প সংখ্যক বই আমরা এক্সপেরিমেন্টালি বাজারে নিয়ে এসেছি। যারা এই বইটি সংগ্রহ করতে চান ফোন করবেন 16297 এই নাম্বারে। আমি আবারও বলছি rockumari.com এর 16297 অর্থাৎ 16297। এছাড়াও আপনি সংগ্রহ করতে পারেন পামগেটের UCC বুক হাউস থেকে, এবং সেখানকার ফোন নাম্বারটিও আমি দিয়ে দিচ্ছি, চাইলে ওখানে ফোন দিয়েও আপনি হোম ডেলিভারি পেতে পারেন, 01840521797। আমি আবারও বলছি 01840521797। এই নম্বরে ফোন করে বললেই হবে, বই আপনার ঠিকানায় পৌঁছে যাবে। ওকে, আমরা ফিরে আসছি ঠিক 5 মিনিট পর KBSB লাস্ট পার্ট। যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ। স্বাগত আরো একবার শুনছেন রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্ট যাহা বলিব সত্য বলিব ABC রেডিও FM 89.2 আর জি কে প্রিয়া রয়েছে আপনার সঙ্গে রাজীবের জীবনের অপ্রিয় সত্য নিয়ে। কথা না বাড়িয়ে রাজীবের কাছে আমি আবারও ফিরছি। রাজীব, তারপর
তখন ওই পুনরায় যখন ওই যে লোকটাকে বেঁধে ফালাই দিলাম, এলাকার লোকজন জড়ো হয়ে আমাকে বলতেছে যে মারবে, মানে অনেক কি পুলিশও আইসা অনেক কথা বললো। বলার পরে আমি বললাম, আমি আর কি চুপচাপ রয়েছি, এলাকার মাতবর সবাই আমার থানায় নিয়ে গেল। থানায় নিয়ে যাওয়ার আগে পুলিশ কি করলো, আমাকে হাসপাতালে নিল, হাসপাতালে নিয়ে একটা সার্টিফিকেট লাগলো যে পাবলিক ঘন জোলাই দিচ্ছে, এই কারণে ট্রিটমেন্ট করছে, কিন্তু আসলে আমার পাবলিক কোনো টাচ করে
টাচই করেনি।
ওসি সাহেব আসলো রাত্রের 1টার পর, আইসে আমারে ওসি রুমে নিয়ে জিজ্ঞেস যা জিজ্ঞেস করার করছে, করার পরে ফেদম মারছে, ফেদম এত মাস, মানে শীতের দিন উল্টা পাল্টাও মারে নেই, শুধু পায়ের নিচে একটা রোল হ্যান্ডকাপ লাগায় চুকটা বাইন্দা পায়ের নিচে। আমার মনে হয় ওই রাত্রে কমসে কম 100টা বাড়ি দিছে পায়ের নিচে, যা একটা বাড়ি দেওয়া পায়ের নিচে আর একটা মাথায় এক সমান, কারণ বাড়িটা পায়ের নিচে না মাথায়, এখন বলতেছে খালি স্বীকার কর তোর আর কি কি আছে, আর কি কি আছে বলতে গেলে কে বা কারা থানায় গিয়া বলছে যে ওরা ই করবেন না, ওর কাছে আরো অস্ত্রপাতি আছে। তো আমি ছিল 2টা অস্ত্র ছিল, ওই 2টা আমি বিক্রি করে রেখেছি, বিক্রি করছে অভাবে, আমি তো ভালো হইতে যাই জুয়া খেলি, জুয়া খেললে আবার যাইতে হয় এই লাইনে, এখন কোন দিকে যাও। কিন্তু থানা গিয়া বলছে, থানা থেকে যাই হোক, আমার বেদম 3 দিন মারছে, 3 দিন প্রচুর মারছে, অনেক থানা থেকে আমার ছাড়বো না, বাসার থেকে একটা ই করছিল ছাড়ার জন্য, ছাড়ে নাই, ট্রান্সফার করে দিল জেলখানায়, আমি 7 মাস জেলে রইলাম।
7 মাস?
হ্যাঁ, 10 দিন কম।
কি মামলা হলো আপনার?
প্রথম মামলাটা হইলো গাড়ির মামলা, পরবর্তীতে 2টা মারার মামলা দিল,
মার্ডার মামলা দিয়ে দিল
দুইটা, ওগুলা সাথে
পুলিশি দিয়ে দিল।
হ্যাঁ, ওগুলার সাথে মানে সম্পৃক্ত ছিলাম না, একটু 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 ছিল আর কি, কথাবার্তা বলছি ওই হিসাবে, কিন্তু সরজমিনে আমি ছিলাম না ওই মার্ডার থেকে।
আচ্ছা,
আমার যে আগের যে ঘটনাগুলি তো কিছুই নেই, এদিক দিয়ে আমি জাল জালিয়াতি দলিল করে একটা কেরানীগঞ্জ থানায় 1 কোটি কত লক্ষ টাকার জালিয়াতি মামলা খেলাম, এই মামলাটাও হারাইছে। পল্টন থানায় একটা এই মামলা দিছে আপনার এই কি বলে রিকভারি সহ সন্দেহবাদন দিয়ে বলতেছে এই লোকই নিচে আমার থেকে, আসলে আমি ওর থেকে নেই 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 বা ওর আমি চিনিও না। এই মামলা টোটাল মামলা আমার এগেনস্টে 6টা দাঁড়াইলো
এই একই 7 মাসের মধ্যে।
হ্যাঁ,
6টা মামলা।
তখন 100 কোটির মামলাটা এরাই আমি জামিন হয়েছি হাইকোর্ট থেকে, পরে যশোর থেকে জামিন হয়েছি, ওই বাদী বিবাদী কিভাবে কিভাবে করে মামলা শেষ করে ফেলছে, আমার আর ঝামেলা রইল না। আর আমি ওগুলি থেকে হাইকোর্ট থেকে জামিন নিয়ে প্রতিটা মামলা হাইকোর্ট থেকে জামিন নিতে হয়েছে। আমি জেল থেকে আসি, আসার পরে আমার মা এটার পিছনে অবদান, আমার মা আগে পরে যেমন তেমন, কিন্তু জেলে যাওয়ার পরে সম্পূর্ণ অবদান আমার মার। টাকা পয়সা যেখানে আমার টাকা ছিল আমি ঘর বিক্রি করে টাকা দিছি, আমার টেলিভিশন বিক্রি করে, বা আমার লোকজন জেলে থেকে এক পর্যায়ে এক লোক আমার কিনলো ভাইরিয়া, 15,000 টাকা দিল ওনার কাজ করতে হবে ভাইরিয়া মুন্সিগঞ্জের এই লোকটা।
ওকে,
ওনার সাথে 2 মাস ছিলাম, দেখে ওনার কাজে কর্মে ঠিক নেই আমি এসে পড়ছি। পরে এইভাবে চলে আমার আর ভালো লাগে না, এই জীবন ভালো লাগে না, আমি একটা কাজ করছি যাগো কারণে জেলে গেছি, অগো আবার জেলে থেকে আসার পরে অগো আটকে আমি 2 লাখ টাকা আদায় দিচ্ছি।
মানে আপনি কি বলে মুক্তিপণ?
মুক্তিপণ আমি জেলে গেছি অগো কারণে, যাদের কারণে ওদের সাথে আমার সাথে ডিস ছিল যে জেলে কোন রকম কোন দুর্ঘটনা হইলে ওরা আমার সব দেখবো।
আচ্ছা,
কিন্তু ওরা আমার 500 টাকা দিয়ে ওষুধ পরে নাই, কোনোদিন দেখো নাই।
ওকে,
জেলে থেকে আসার পরে যে কোনো ভাবে ওদেরকে আয়ত্তাই না, 2 লক্ষ টাকা আটকে রাখছি, একদম আটকে টাকা হাতে নিয়ে আসে ছাড়ছি।
আচ্ছা,
পরে এখন খুঁজে গিয়ে আমি কাজ করবো না।
ওকে,
আমি গেলাম গাজীপুর, ওই যে সম্পর্ক ছিল যখন আমার শ্বশুরের এলাকায় সাইফুল নামে ওর কাছে, ওর কাছে যাওয়ার পরে ও ভাড়া নিয়ে দিল বাসা, ভাড়া নেওয়ার পরে 2 মাস 1.5 মাস থাকলাম এক বাসায়, ও জোর পূর্বক ওর পাশের রুমে আমার নিয়ে গেল, ভাড়া হইলো 2300 টাকা, কিন্তু আমি যে বাসায় ছিলাম ওখানে 1600 টাকা। এখন আমি গ্রামে সব ছেড়ে দিয়ে গেছি, কারণ আমি জীবনে কোনো খারাপ কাজ আসুন না ভালো কাজ আমি গ্রামে আসুন না, বাড়িওয়ালা খুব ভালো লোক ছিল আমার কাছে, 4 মাস 2000 টাকা করে নিছে, 300 টাকা করে কম নিছে। পরে বাড়িওয়ালা আমার একটা পর্যায়ে কিছু টাকা আমার ধার দিল, আপনি যদি ব্যবসা করেন টাকা নেন, তো আমি এর কাছ থেকে কত অনেকবারই নিচে দিয়েছি, শেষমেশ 62,000 টাকা আমি আটকা পড়ে যাই, আটকা পড়ে যায় বলতে গেলে ব্যবসা করতেছি কিছু বাকি পরে সিরামিক্সের ব্যবসা করছি।
আচ্ছা,
টাকা উঠাইছি, খরচ হয়েছে, একদিন বেশি লোক গুলিস্তান আইছে, আমি মুক্তিযোদ্ধা ঢুকলাম, আমার টাকা গুলি হাইরে গেলাম,
আবারও
এই যে 62,000 টাকা ঋণের তলে পড়ে গেলাম। ঋণের তলে পড়ার পর এখন তো বাড়িওয়ালায় খুব প্রেশার দিতে আছে, 3 মাস ঘুরাইছি, প্রায় 3 মাস 2 মাস ঘুরেছি, ঘুরানোর পরে আমি ফেব্রুয়ারি মাসে ভাড়া টাড়া দিয়ে আমি বলতেছি বাড়িওয়ালার 29 তারিখে যে ভাই আমি দেশে যাবো, 22 তারিখে নির্বাচন, আমি 23 তারিখে এসে আপনি টাকা দিব, কোনো সমস্যা? কেন না আপনি যায়, তার 29 তারিখে বাসায় আসুন। আমার স্ত্রী কি করলো, মেয়ের মাঝে আমি দেশে দিয়ে দিচ্ছি পড়ালেখার জন্য, পড়ালেখা হইতেছে না অনুরণ, আমার স্ত্রী আমার সাথে ঝগড়া করলো ওই দিন, অনেক খারাপ ভাষায় গালি গালাজ করলো মানুষের সামনে, আমি জিদ্দে গিয়ে একটা মানে ঘুষি দিচ্ছি, ঘুষিটা লাগছে গিয়ে চোখের নিচে,
ওহো
ফাইটে গেছে সাথে সাথে, ফাইটে যাওয়ার পরে রক্ত পড়ছে, রক্ত পড়ছে অনেক, তারপরও মানে অনেক গালি গালাজ থামে না, বাড়িওয়ালার সামনে ছিল ওই যে সাইফুলের সামনে ছিল, তো ও বাড়িওয়ালার সাইফুলের রুমে গিয়ে শুয়ে রইলো, আমি অনেক টানাটানি করলাম আসলো না, পরে রাত্রে আসছে আইসা শুয়ে রয়েছে, সকাল হয়েছে পরে আমি আইসা বলুন দেশের আমার নির্বাচন, কারণ আমার 3 জনকে নিলে 2 জন অলরেডি আমার তলব করছে যে তুমি আসো, আমি কইছি ঠিক আছে আমি কালকে আসতে আছি, আমি সকালে যাবো, ওই সময়তে আমার স্ত্রী কি হলো মানুষের সামনে আমার অপমান করলো, অপমান বলতে গেলে একদম সরসি যে গেলে আর আসবো না, ওই দেশে টাকা মেরে এসে এই করছে সেই করছে, মানে অনেক কথা বলো ওরা যে ব্যাপারে আটকা, ওগুলো আমার আসবো না, আমার কিছু করতে পারবেন না। পরে বাড়িওয়ালার আমি ফোন দিলাম, ভাই আপনার ঝগড়া না তো আজকে হয়েছে বা কালকে হয়েছে, আপনার তো আমি আরো 1 সপ্তাহ আগে বলে রাখছি, বলছি না কহ, আপনার কোনো সমস্যা আছে আমি গেলে, কেন আপনি যান, আমি আইসা বললাম দেশে, আইসা পরে পরে 29 তারিখে বিকেল 1 চেয়ারম্যানের সাথে কথা হইলো, কথাবার্তি হওয়ার পর ওই কিছুক্ষণ পরে আমরা যতগুলো লোক ছিলাম 5,000 টাকা দিল, এটা রাখো তোমরা আর ফাইনালটা আমার জানেও, আমি সময় নিলাম, ফাইনাল 3 দিন পরে আমরা গেলাম, ফাইনাল দৈনিক একটা খরচ দিব, এতজন ছেলেপেলে আমার সাথে একটা ডিল হলো খরচের বাইরে, নির্বাচনের দিন কোনো যায় ঝামেলা কোনো কেন্দ্রে কোনো যে কোনো কিছু হইব সবকিছু আমি দেখুন, এটা বাবা দাম হলো 60,000 টাকা চুক্তি হলো 60,000 টাকা আমার দিয়ে দিচ্ছি। নির্বাচনের দিন করলাম ফেল, কিন্তু এলাকা তো গরম করে লেছি, আমি রাত্রি পলাইছি, পলাই আমি বাসায় গেছি। বাসায় যাওয়ার পর বাড়ির টাকা টুকা দিয়ে আমি আসলাম। ও এর মাঝে 29 তারিখে যখন আমি দেশের উদ্দেশ্যে রওনা দিই, 5 তারিখে আমার স্ত্রী বাসা থেকে বাইরে যাবে, এটা আমি খবর পাই 7 তারিখ।
বের হয়ে যায় মানে?
মানে ওর নাকি কাউরে কিছু না বলে ও কোথায় গেছে জানি না, যেটার পিছনে সম্পূর্ণ হাত সাইফুলের। সাইফুলের সাথে মিনিমাম 1,000 বার যোগাযোগ হয়েছে। যখন এটা সাইফুল বুঝতে পারলো যে আমি এটা জেনে গেছি, গেছে তাড়াতাড়ি ওরা মায়ের ফোন দিয়ে বললো যে আমার সাথে যোগাযোগ করার জন্য, আমার সাথে যোগাযোগ করছে, আমি আর ওরা আনি নাই। না আনার কারণে আমার সাথে ছাড়াছাড়ি হয়ে যায়।
ছাড়াছাড়ি বলতে?
একদম ডিভোর্স।
আপনি দিয়ে দেন?
না, ওর আম্মুই দিয়ে দেয়।
বাচ্চাটা?
বাচ্চাটা এখন আমার কাছে, মানে ওই যে দেশে দিছিলাম এর আগেই পড়ালেখার উদ্দেশ্যে, তখন থেকে বাচ্চারা দাদি দাদা
বাচ্চা নিয়ে যায়নি?
না, নিয়ে জানে। পরে যখন আমি জানতে পারি সাইফুল সবকিছু, সাইফুলের বাসা থেকে পলায় যায়।
ঠিক আছে, আমি একটা জিনিস আপনাকে বলি, এখন আপনার বর্তমানে কি অবস্থা? আপনি যেটা একটু আগে বলেছেন যে জুয়ার মধ্যে আপনি এখনো আছেন।
হ্যাঁ।
কত টাকার দেনা আছে আপনার?
এখনো আমার কাছে মানে দেনা হিসাব করতে গেলে মিনিমাম 40 লক্ষ টাকা।
40 লক্ষ টাকার দেনা আছে। এক, আপনার মেয়ের বয়স কত এখন?
8 বছর।
8 বছর। পড়াশোনা করেও?
হ্যাঁ, দ্বিতীয় শ্রেণীতে।
আপনার নামে যে মামলাগুলো আছে সেই মামলাগুলোর কি?
মামলা 3টা খালাস পেয়েছে, 3টা জামিনে মানে রানিং আছে, জামিনে আছে,
3টার জামিনে আছে। ওকে, আপনি কি করবেন এখন, কি চিন্তা করেন
এখন? চিন্তা ভাবনা আমার মানে আমার মেয়েটার জন্য, আমার নিজের লাইফের প্রতি।
আপনাকে এই প্রশ্নটা সহজ করে দিই আমি, আপনি বরং এটা বলেন যে রেডিওতে আজকে আপনি আপনার এই জীবনের অপ্রিয় সত্যগুলো মানুষের সামনে কেন বললেন?
আসলে মানে এখন আমার চিন্তা ভাবনা এটাই, আমার মেয়েটার জন্য। আমার যে একটা ভাই ছিল মারা গেছে, এটা আমার বাপ মা কখনো মনে করে না, আমি যে এদের আরেকটা ছেলে আমি আছি এটা কখনো মনে করে না, করবো না। তারপরও আমি চাই আমার বাপ মা যাতে আমার ক্ষমা করে, আমি ভালো হইতে চাই। অনেক আগে আমি নিজের মনে থেকে সব মুছে ফেলেছি, এই জীবন ভালো লাগে না। এখনো এলাকার ভিতরে মানুষ ভাবে যে আমি মনে সন্ত্রাসী করি, কিন্তু আমি করার এসব করার কোনো ইচ্ছা নেই, আমার কোনো ধরনের ইচ্ছা নেই। এখনো আমাকে মানুষ জমির কাজ দেয়, এখনো ভালোভাবে করি, চেষ্টা করি। আমি গত বৃহস্পতিবার দিন একটা মসজিদের জমি আমি নিজে ইচ্ছাকৃতভাবে করে দিয়েছি যে আমার লাভ লাগবে না, কাজটা আমাদের দেন, আমি কাজটা করে দিয়েছি সুন্দরভাবে।
আপনি যে ইয়ে অসুস্থ একটা জীবন, এটার জন্য আসলে দায়ী কে?
না, দায়ী আমি নিজে, কারণ আমি তো লোভে পড়ছি।
আপনি ভালো আছেন? মানে সবকিছু মিলিয়ে যদি আপনাকে বলি, আপনি যে এই জীবনে গেছেন, যে জুয়া খনি ক্লাব বা মাস্তানি করা, চাঁদাবাজি করা,
আমি ভালো নাই।
যারা আপনার মতো এই লাইনে যেতে চায় বা যারা টুকটাক যাচ্ছে, তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন?
এই লাইন কোনো জীবনে সিকিউরিটি নেই, এটা যখন তখন যে কাউরে মাইরে ফেলতে পারে।
আপনি চাইলেই একটা জায়গায় নিজেকে সৎ পথে সৎ ভাবে স্টাবলিশ করে সৎ উপার্জন করতে পারতেন, আপনার আফসোস হয় না এখন?
আফসোস হয়, আমাকে অনেক মুরব্বী অনেক লোকজন বুঝাইছে যে এই জীবন জীবন না, জুয়া খেলে সব ধ্বংস হয়। এখন বুঝতে পারছি বাড়ি বিক্রি করছি, বউ চলে গেছে, বা এখন কিছু নেই, শুধু মেয়েটা আছে, কোনো সিকিউরিটি নেই। এখন মেয়েটার জন্য আমি যদি কোনো গার্জিয়ান হিসাবে কাউরে পাই, তাহলে আমি একবারে যেভাবে হইতো আমি সবকিছু বাদ দিয়া ভালো হয়ে যেতাম। এখন চেষ্টা করতেছি ভালো হওয়ার জন্য। যদি
মানুষের অসাধ্য কোনো কিছু নেই, আমি আপনাকে একটা কথাই বলবো, আপনার ভিতরে এখনো বিবেক আছে, হয়তো সেটা ঘুমন্ত, এবং যে কারণে আপনি আজকে লাখো মানুষের সামনে নিজেকে উপস্থাপন করেছেন। আপনার আপনাকে শুদ্ধ করার জন্য সৃষ্টিকর্তা নিশ্চয়ই পথ রেখেছেন, এবং আপনি সেইভাবে যদি মনস্থির করেন, কেউ আসলে কাউকে ভালো করতে পারে না, এবং আপনি যদি মনস্থির করেন যে না আমি সৎ পথে বাঁচবো, সৎভাবে বাঁচবো, তাহলে নিশ্চয়ই এখনো সময় আছে এবং অবশ্যই আপনি সেটা করতে পারেন। প্রিয় শ্রোতা, আমরা সবসময় একটা কথা বলি, সবসময় বলি, সবসময় বলবো, যাহা বলিব সত্য বলিবতে, সেটা হচ্ছে একজনের ভুল আমাদের হাজার জনের শিক্ষা হোক। আজকে এই যে ছেলেটি, সে তার নিজের জীবনের যে ভুলগুলো অপরাধগুলো লাখো মানুষের সামনে এসে স্বীকার করলো, এবং সে তো গেছেই, তাকে নিয়ে আমাদের আলোচনা সমালোচনা করার কোনো সুযোগ নেই, শুধুমাত্র শুভকামনা জানানো ছাড়া বা দোয়া করা ছাড়া। কিন্তু আপনি যদি ওর রাস্তায় থেকে থাকেন, কিংবা যাওয়ার চিন্তা করছেন যে টুকটাক জুয়া খেলা, একটু একটু করা, আজকে খেললাম শখ করে, এটা করা ওটা করা, তাহলে এখনই পথ থেকে সরে আসুন, কারণ আপনি ধীরে ধীরে আপনার জীবনটাকে শেষ করার রাস্তায় হাঁটতে যাচ্ছেন। ওকে প্রিয় শ্রোতা, এই ছিল আমাদের রাজীবের জীবনের অপ্রিয় সত্য। কারো জীবন ওর মতো না হোক, প্রতিটি জীবনই সম্ভাবনাময়, প্রতিটি জীবনই সুন্দরভাবে এই পৃথিবীতে আমাদের দেশে সমাজে কমিউনিটিতে টিকে থাকুক, এই শুভকামনা। দেখি ডক্টর তাজুল ইসলাম কি বলেন আজকের এই অপ্রিয় সত্যগুলো জানার পরে। ডক্টর তাজুল ইসলাম, কি বলতে চান আপনি?
আমাদের আজকের অতিথি রাজীব, কাহিনীতে যা বোঝা গেল যে ছোটকাল থেকেই আমরা অনেকবারই অনুষ্ঠান দেখেছি আমাদের দেশে, যে যারা পরবর্তী পর্যায়ে বখাটে হয়ে যায়, নষ্ট হয়ে যায় বা খারাপ পথে চলে যায়, অপরাধী হয়, তাদের ছোটকাল থেকেই কিছু লক্ষণ দেখা যায়, অর্থাৎ তাদের আচরণের সমস্যা ছোটকাল থেকে দেখা যায়। সেটাকে যদি আমরা কন্ডাক্ট যেটা বলি, তার ক্ষেত্রে সেটাই লক্ষণীয় যে কুতন্ত্র ছিল, দুরন্ত ছিল, কিন্তু এত কিছু করেছে এই জন্য তার মা বাবা এবং তার বউ এরা কিন্তু নিরীহ মানুষ, এরা কিন্তু এগুলি কোন দাবিদার নয়, অংশীদার নয়, তাদেরকে কত সুযোগ করতে হয়েছে, বউ হয়তো এই ধরনের কার্যকলাপ দেখে সেই বউ চলে গেছে, মা বাবা তার সাথে মুখ ফিরিয়ে নিয়েছে, এখন তার সবজার নির্মূল একটা মেয়ে আছে, তা তারপরে সেই যেটা এতদিন সে ছিল বা অনেক প্রতারক সব অপরাধী যেতে চায় যে অন্যকে ঠকিয়ে ভুল করে রাহাজানি করে এবার দেশে যাবে, তারা খুব জীবনে ক্ষতি হবে, সফল হবে, তারা কেউ কিন্তু জীবনে টাকাতে পারেনি, এটা কোনো ইতিহাস নাই, রাজীব তার আরেকটা প্রমাণ। সেই জন্য রাজীব যেমন উদাহরণ দিয়ে গেল যে এই জীবনে যাতে আর কেউ না যান, এই অনুষ্ঠান যারা শুনছেন, যারা এই পথে এখনো আছেন বা এরকম হওয়ার কোনো চিন্তা ভাবনা করতেছেন যে না খুব পরিশ্রম করবো না, মেধা খাটাবো না, রাতারাতি করলে হবো, সেটা দুই প্রক্রিয়ায় হোক, হোক ঘুষ হোক হোক অথবা অন্যকে ক্ষতি হোক, প্রতারণা করে হোক, তাদের জীবন যে কখনো আসলে আসলে না কিছু নাই, তারা শেষ পর্যন্ত সব হারাতে হয়,
আপনাকে
অনেক ধন্যবাদ।
আপনাকে সবাইকে ধন্যবাদ।
প্রিয় শ্রোতা, বেশ কিছু কমেন্টস আমরা ফেসবুকে পেয়েছি, একটু পড়তে চাই। রত্না উত্তরা থেকে লিখেছে, ভাইয়া রাজীবের সহ যত স্টোরি আমরা শুনেছি জেবিএসবি তে সবগুলোতেই আমরা পরিবারের অবহেলায় দেখি, পারিবারিক বন্ধনটা না থাকলে আসলে এরকম অবস্থাই হয়। মিলন মিরপুর থেকে লিখেছেন, রাজীব এর স্বভাব তো খারাপ ছিলই, তারপর আবার ওর পাশের দোকানদার ওকে আরো বেশি প্রভাবিত করেছে, এজন্য সবাই বলে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। রীতা চট্টগ্রাম থেকে লিখেছে, ভাইয়া রাজীব অনেক অপরাধ করলেও ওর আসলে তেমন শাস্তি হয়নি, ওর আরো শাস্তি পাওয়া উচিত। যে কথাগুলো আপনারা লিখেছেন সেগুলো আসলে প্রত্যক্ষ কমেন্টস আপনারা করেছেন, আমরা বরং এটাই বলতে চাই যে একজনের ভুল থেকে, একজনের অপরাধ থেকে আমরা যেন শিখি, এবং রাজীব যে কমেন্টস গুলো এখানে আজকে ফেসবুকে দেখতে পাবে সেগুলোকে আসলে কতটুকু উৎসাহ দেবে আমরা জানি না, কিন্তু একজনও যদি রাজীবের কাছ থেকে ভুলগুলো শিখে নিজের জীবনটাকে সুন্দর করে, তাহলেই আমরা বলতে পারবো আমাদের এই অনুষ্ঠানটি সার্থক। এ পর্যায়ে আমরা গত সপ্তাহে যারা আমাদেরকে চিঠি বা মেইল পাঠিয়েছেন সেখান থেকে একটি নির্বাচিত চিঠি কিংবা মেইল শুনবো এবং আমাদেরকে পড়ে শোনাবে এই অনুষ্ঠানের অন্যতম মেম্বার মঞ্জুর। চলুন শুনি।
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্ট, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ।
আমি বন্ধন চট্টগ্রাম থেকে। আমি কিছুদিন আগে একটি জিমে যেতাম শরীর চর্চার জন্য। ওখান থেকে ফেরার সময় আমি প্রায়ই জিমে আসা মানুষদের স্যান্ডেল চুরি করে আনতাম। একদিন বাসার সামনে থেকে আমার স্যান্ডেলও চুরি হয়ে যায়। তখন আমি বুঝলাম চুরি হলে কেমন লাগে। আমি যাহা বলিব সত্য বলিবর মাধ্যমে যাদের স্যান্ডেল চুরি করেছি ওইসব মানুষদের কাছে ক্ষমা চাচ্ছি।
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্ট, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ।
শেষ করতে চাই প্রিয় শ্রোতা আজকের মতো রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্ট, যাহা বলিব সত্য বলিব। এক ভুল হাজার ভুলকে থামিয়ে দিক, এক অন্যায় হাজার অন্যায়কে থামিয়ে দিক, কেননা অন্যায় ভুল কিংবা অপরাধ শাস্তির মুখোমুখি আপনাকে দাঁড় করাবেই। সে ভয় যদি অন্তরে থাকে তাহলে যাহা বলিব সত্য বলিব থেকে এটাই শিক্ষা নিন, কোনো ভুল কোনো অপরাধ যেন আপনাকে অপরাধী না করে। অনেক ভালো থাকুন, আজকের মতো শুভরাত্রি।